计较了。
তোমরা শুনছো মিন্টস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে আছি আমি রাজীব হাসান,
আমি লিমি।
এবং আমি লিমি যে কথাটা যে বলল, রেডিওর সমস্যা কি তোমরা জানো না যে বলল আমি লিমি, এই লিমি কথার মধ্যে কতটা কাতরতা আছে, এই আমি লিমি কথাটার মধ্যে কতটা দুঃখ বোধ মেশানো আছে, কতটা কষ্ট। আমি তোমাদেরকে বলি, তোমরা শুধু কল্পনা করে নাও, লিমি আমার পাশে বসে আছে, এখন গভীর রাত, লিমির চোখ এখন ঘুমে ঢুলুঢুলু হওয়ার কথা, লিমির চোখে এখন স্বপ্ন ভর করার কথা, কিন্তু সেই চোখে শুধু গাঢ় বিষাদ। কারণ কত দুরাত ধরে লিমি কেঁদেছে, শুধু কেঁদেছে এবং কেঁদেছে। আজ যদি ঢাকা শহরের কোনো রাস্তায় তুমি জমে থাকা জল দেখো, জমে থাকা পানি দেখো, সেই পানি বৃষ্টির হয়তো, কিন্তু সেই বৃষ্টি আকাশের বৃষ্টি নয়, সেই বৃষ্টি বর্ষার বৃষ্টি নয়, কারণ সেই বৃষ্টি হচ্ছে লিমির চোখের বৃষ্টি। লিমি দুরাত কেঁদেছে অজস্র অজস্র অবিরত কান্না, এবং আমি দেখতে পাচ্ছি লিমির গালে এখনো সেই কান্নার নোনা জলের একটা দাগ এখনো লেগে আছে। আমি দেখতে পাচ্ছি, কল্পনায় আমি দেখতে পাচ্ছি লিমির বাসার, তার শোবার ঘরের বালিশের কাভার ভিজে একাকার। সেই বালিশের কাভার জানে কতটা দুঃখ, কতটা কষ্ট পেয়েছে লিমি। কিন্তু লিমি কেঁদেছে কেন, কার বিরহে, কার যন্ত্রণায়, কিসের দুঃখে? একটা মেয়ে কেন কাঁদে রে বোকা, কিসের জন্য কাঁদে? একটা মেয়ে কাঁদে ভালোবাসার দুঃখে, ভালোবাসার কষ্টে, কিন্তু একটা মেয়ের ভালোবাসা শুধুমাত্র একজন প্রেমিক পুরুষ না, একটা মেয়ে শুধুমাত্র একজন প্রেমিককে ভালোবাসে না, একটা মেয়ে অনেক অনেক কিছুকে ভালোবাসে। যেমন একটা মেয়ে ভালোবাসে তার কপালের টিপকে, যেমন একটা মেয়ে ভালোবাসে তার গোপন ডায়েরিকে, যেমন একটা মেয়ে ভালোবাসে তার আলমারির খোপে লুকিয়ে রাখা নীলখামের চিঠিগুলোকে, যে চিঠি কোনো একটা পুরুষ বেনামে নাম পরিচয় ঠিকানা গোপন করে পাঠিয়েছিল তার কাছে। কিন্তু লিমি এইসব কোনো রোমান্টিক কারণে লিমি কাঁদেনি, লিমি কেঁদেছে তার প্রিয় দল ব্রাজিল কোপা আমেরিকা।
কখনো না, আমার প্রিয় দল ব্রাজিল না।
এইটাই হয় মানে একজন আর্জেন্টিনা সাপোর্টার এবং ব্রাজিল সাপোর্টারের মধ্যে পার্থক্য কি? এই যে জাহিদ ছেলেটা, আমি কোন দলের সাপোর্ট করি না, আমি একজন নিরপেক্ষ সমর্থক, কিন্তু এই যে জাহিদ ছেলেটা, তুমি খেয়াল করছো এই যে সে প্রত্যেকদিন নীল রঙের জামা পরে আসে, শার্ট পরে আসে। জাহিদ কি শুধু নীল রঙের শার্টই পরে? জাহিদের প্যান্ট নীল রঙের, জাহিদ যে টাই পরে সেটাও নীল রঙের, জাহিদ যে স্যান্ডো গেঞ্জি নর্মালি সাদা রঙের,
বুঝতে পারছি সবকিছু নীল,
সেটাও নীল, এবং জাহিদ যে
গায়ের রঙটাই নীল হয়ে গেছে
টুট পরে সেটাও নীল রঙের। কেন 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 না, জাহিদের কাছে নীল বিষাদের রং না, জাহিদের কাছে নীল হচ্ছে আর্জেন্টিনার রং। জাহিদ দল হারুক জিতুক সব সময় আর্জেন্টিনা, কিন্তু এই যে লিমি, লিমি অলরেডি
আমি কখনোই ব্রাজিলের সাপোর্টার ছিলাম না।
তুমি এই টুর্নামেন্ট শুরুর আগে তোমার সঙ্গে আমার দীর্ঘ ঝগড়া হয়েছে, আর্জেন্টিনা ভালো নাকি ব্রাজিল ভালো, এটা নিয়ে তুমি দাবি করতেছিলে আর্জেন্টিনা কোনো দলই না, আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতে না, হ্যান ত্যান ব্রাজিল পাঁচবার ওয়ার্ল্ড কাপ জিতছে,
আমাকে যে যে চেনে কেউ এটা বিশ্বাস করবে না।
এখন জাস্ট ব্রাজিল হেরে গেছে জন্য আজকে ঠাস করে লিমি, তুমি কোন দল সাপোর্ট করো? আমি কোন দল
আর বলো না,
বলো না প্লিজ, শুনতে বলো। লিমি দল হারছে তো কি হয়েছে, আজকে গর্বের সঙ্গে বলো হ্যাঁ আমার ব্রাজিল হারছে, কিন্তু আমি তারপরও ব্রাজিল। এখন তুমি সেই দলের নামও
আমাকে যে যে চেনে, হ্যাঁ সবাই কিন্তু ছোট থেকেই জানি যে আমি আর্জেন্টিনা সাপোর্টার। আচ্ছা আমরা আমরা
হলুদ রঙের জামা পরে আসছো, দাবি করতেছো
তুমি কালার ব্লাইন্ড, বুঝছো? কালার ব্লাইন্ড কারা থাকে জানো? হলুদ কার গায়ে?
শোনো, আমি যদি ব্রাজিলের সাপোর্টার হই, আমি বলবো আমি ব্রাজিলের সাপোর্টার। আমি যদি মানে ধরো তোমার ফুটবলের খুবই নিচু সারের দল ধরো হাইতি, আমি যদি হাইতির সাপোর্টার হই, আমি বলবো হাইতির সাপোর্টার
না। কিন্তু আমাকে কেন ব্রাজিলের সাপোর্টার জোর করে বলতে?
আজকে ইকুয়েডরের সঙ্গে তোমার দল ইকুয়েডরকে ডর দেখাতে পারেনি, ডর মানে ভয়। আজকে ইকুয়েডরের সঙ্গে তোমার দল ডর দেখাতে পারেনি, সেই জন্য তুমি হাইতি নামের একটা দলের সঙ্গে হ্যাঁ হেভি মানে হাইগিরি করছে, তারপর পেরু নামের একটা দলের বাধা ব্রাজিল পেরোতে পারেনি, সেই জন্য তুমি ঠাস করে ব্রাজিল থেকে আর্জেন্টিনা হয়ে গেলে। লিমি
তুমি আমার উপরে এভাবে চাপাই দিচ্ছ,
খুবই খুবই দুঃখজনক,
বুঝতে পারছি না।
হার জিত বড় কথা নয়, অংশগ্রহণই বড় কথা। আজকে আমরা জানি লিমির মতো অনেক 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 সমর্থক দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে। এই শোতে লিমি অনেক গান গেয়েছে, গেয়ে শুনিয়েছে তোমাদেরকে। এই শোতে লিমি তার শ্রোতাদের, তার ভক্তদেরকে অনেক গান ডেডিকেট করছে। আজকে লিমির কাছ থেকে লিমির এই দুঃখ কষ্ট দেখে আমি আর পারছি না। আজকে আমি লিমির জন্য একটা গান ডেডিকেট করতে চাই, অনেক খুঁজে এই গানটা বের করেছি। আজকে লিমি এবং সেই সব ব্রাজিল সমর্থকদের জন্য এই গান আমরা ডেডিকেট করি।
মোছে রে নয় কান্না হাসির খেলা এই তো জীবন, কাঁদিস না রে মোছে রে নয় কান্না হাসির খেলা জীবনে আঘাত সে তো আসবেই আসবে, মুখ ভাঙা বেদনায়
আমাদেরকে টেক্সট করছে, ভাইয়া গানটা খুবই সুন্দর, গানটা কার লেখা আমাদেরকে বলো। গানটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রাজিল সমর্থকদের জন্য লিখে গিয়েছেন। গানটির নাম হচ্ছে হে ব্রাজিল সমর্থক তোমরা কেদোনা। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্রাজিল ও একটি দুঃখ গাথা কাব্যগ্রন্থের সপ্তম পরিচ্ছেদে এই গানটি আছে। ব্রাজিল ও একটি দুঃখ গাথা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এবং সেখানে এই গানটি আছে।
বইটা কোথায় পাওয়া যাবে?
বইটা যে কোনো, বইটা খুবই জনপ্রিয়। রবীন্দ্রনাথ ইনফ্যাক্ট নোবেল পাইছিল ওই এটার কারণে। এবং রবীন্দ্রনাথ এই গান লেখার পর, রবীন্দ্রনাথের যেটা হয় আর কি, এখন যেমন অনেকেই দাবি করবে আমি আর্জেন্টিনার সাপোর্টার জন্য ব্রাজিলকে পচাচ্ছি, অনেকে, আমি নিরপেক্ষ সমর্থক, কিন্তু অনেকেই দেখবো যে আমাদের কমেন্ট আসতেছে যে রাজীব ভাই ব্রাজিল মানি না, খেলবো না। কিন্তু বাস্তবতা হচ্ছে একজন লেখক, একজন কবি, একজন আর্জে, তারা আসলে কোনো দলের সমর্থক হতে পারে না, বলতে পারে না একটা ন্যাশনাল মিডিয়া যেমন অমুকের সমর্থক। রবীন্দ্রনাথ ঠাকুর যে ভুলটা করেছিলেন যে তিনি এই গানটি লিখেছিলেন ব্রাজিল ও একটি দুঃখ গাথা কাব্যগ্রন্থে, ব্রাজিল যখন 1950 বিশ্বকাপে তাদের নিজেদের মাটিতে আয়োজিত বিশ্বকাপে বিদায় নিল, ঠিক তখন এই গানটি লিখেছিল, কান্দিস নারে মন। এরপর যেটা হল, রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে ট্যাগ লেগে গেল সে ব্রাজিলের সাপোর্টার, এবং সে টিকতেই পারতেছে না এরকম অবস্থা। এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই যে গানের জন্য তার আজীবন তিনি এটার জন্য ভোগান্তির শিকার হয়েছেন। এবং শেষ পর্যায়ে আর্জেন্টিনা তাকে ডেকে পাঠিয়েছিল, তোমরা জানো কিনা, অনেকেই মনে করে যে রবীন্দ্রনাথ ঠাকুর আর্জেন্টিনায় গিয়েছিলেন তার প্রেমিকা ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে দেখা করতে। রবীন্দ্রনাথের প্রেমিকা ভিক্টোরিয়া ওকাম্পো ছিল না, রবীন্দ্রনাথের প্রেমিকা ছিল আর্জেন্টিনা ফুটবল দল। এবং সেই ফুটবল দলের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, প্রভু বল দাও মোরে বল দাও। তো আমি অলরেডি যেটা হয়েছে, এই গানটা বাজার ফলে অনেকে আমাকে গালিগালাজ করতেছে, সবচেয়ে বড় আমি আমি বিনয়ের সঙ্গে বলি যে আমি
আসলে রবীন্দ্রনাথের উপরে নোবেল দেওয়া উচিত।
হ্যাঁ, আমি রবীন্দ্রনাথ নিয়ে গবেষণা করতেছি।
হ্যাঁ, বুঝতে পারছি।
এবং লিমি অলরেডি এই ফেসবুকে আমাকে ব্লক করছে, লিমি অলরেডি ভাইবারে আমাকে ব্লক করছে, হোয়াটসঅ্যাপে ব্লক করছে। ভাইবারে ব্লক করছে এই জন্য আমি খুশি হয়েছি, কারণ ভাইবার জিনিসটা ঠিক তোমার সঙ্গে আমার যায় না। হ্যাঁ, নামটা ভাইবার, কারণ কেমন আমি একটু আনইজি ফিল করি। খেয়াল করে দেখবো যে ভাইবারে তোমার সঙ্গে যখন চ্যাটিং করি তখন কি ধরনের লেখা লিখি, লিমি কেমন আছো, খাওয়া দাওয়া করছো কিনা,
কতটা আনইজি।
হ্যাঁ, খুবই আনইজি লাগে মানে জিনিসটা। ওটা যদি হয়তো ওগোবার, হ্যাঁ, ওটা যদি হয়তো জানুবার, হ্যাঁ জানুবার, ওটা যদি হয়তো প্রিয়বার, তাহলে একটা প্রথমে মানে জিনিসটা ভাইবার মানে ফিলটা আসে না, যাইতে বললাম না যে ফিলটা আসে না, বুঝছো না। এবং যেটা হয় আমাদের জীবনে ফুটবল, আমরা আমরা খুবই ক্রিকেট পাগল একটা জাতি, আমাদের জীবনে জড়িয়ে আছে ক্রিকেট, আমাদের হাসির সঙ্গে, আমাদের কান্নার সঙ্গে, আমাদের স্বপ্নের সঙ্গে, আমাদের ভালো লাগা ভালোবাসার সঙ্গে, আমাদের হতাশার সঙ্গে, আমাদের উৎসবের সঙ্গে জড়িয়ে আছে ক্রিকেট। ক্রিকেট একমাত্র খেলা যেটা আমাদের এই পুরো জাতি আমরা নানাভাবে বিভক্ত, লিমি, আমরা কেউ কেউ হচ্ছে অমুক দলের রাজনৈতিক সমর্থন করি, সেজন্য বিরোধী রাজনৈতিক সমর্থকদের আমরা পছন্দ করি না। এবং একটা দেশে বিভিন্ন মত এবং পথের লোক থাকতেই পারে, আমাদের দেশে সমস্যা হচ্ছে আমাদের আমরা ভিন্ন মতকে সহ্য করতে পারি না।
না, কিন্তু একটা সময় কিন্তু আমাদের এই দেশের মানুষই ফুটবলের অনেক ভক্ত ছিল।
সেটাই আমি বলছিলাম যে আজকে আমাদের উৎসবের কেন্দ্রে ক্রিকেট থাকলেও একটা সময় ছিল বাংলাদেশের মানুষ ছিল ফুটবল পাগল, বাংলার মানুষ ছিল ফুটবল পাগল, এবং এই ভারতবর্ষে
এখনো কিন্তু কলকাতার মানুষ ফুটবল পাগল,
কলকাতার মানুষ অনেক যথেষ্ট ফুটবল পাগল। এবং তুমি জানো কিনা যে এই বাংলাদেশেই ঢাকা এবং আবাহনীর খেলা নিয়ে যে কি পরিমাণ মারামারি হতো, এটা নিয়ে আমরা ফুটবল নিয়ে আমরা পুরো একটা আলাদা এপিসোড করব। সেখানে ফুটবল নিয়ে কি কি হতো আমাদের মধ্যে, ফুটবল নিয়ে কি কি গান আছে, এসব নিয়ে আমরা কথা বলবো। কিন্তু আজকে যেহেতু মঙ্গলবার এবং আমরা ঠিক করেছি মঙ্গলবারের অনুষ্ঠানটি হবে গল্প বলার অনুষ্ঠান, এবং আমরা খেয়াল করে দেখেছি যে আমাদের একটা শ্রোতাদের একটা বড় সংখ্যক শ্রোতারা মঙ্গলবারের এই অনুষ্ঠানটাকে পছন্দ করতে শুরু করেছেন, শুধুমাত্র আমরা এখানে গল্প বলি। আজকে আমরা ঠিক করেছি যেহেতু এখন ফুটবলের মৌসুম চলছে, কোপা আমেরিকা চলছে, লিমিট দল যদিও কোপা আমেরিকা থেকে বিদায় নিয়েছে, আমরা সমবেদনা জানাই ব্রাজিল সমর্থকদের, এক ব্রাজিল ঘরে ঘরে রগ্য ব্রাজিল, যাই হোক মিলাতে পারতেছে না,
নিজেই শোকে এত কাতর যে কোনো কিছু।
আমি আমি বলি আমি আমি দেখো আমি কিরকম জার্সি পরে আসছি, দেখো আমার এখানে হলুদ রং আছে, নীল আছে, তার মানে আমি একই সঙ্গে ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোর্ট করি, আমি হচ্ছে ব্রাজেন্টিনার সাপোর্টার। ব্রাজেন্টিনা একটা নামটার মধ্যে একটা ফিল আছে, জাহিদ খুব খুশি মানে জাহিদ মানে ব্রাজিলের সাপোর্টার, নামটার মধ্যে একটা জিহাদি মানে ইয়ে আছে, একটা মানে ফিল আসে আর কি। যাই হোক, আজকে আমরা গল্প করার জন্য একটা গল্প বেছে নিয়েছি। আমরা এই শোতে প্রচুর অস্কার পাওয়া মুভির গল্প বলেছি, যেটা খুব সম্প্রতি আমরা যে দুটো মুভির গল্প বলেছি, একটা রুম আর একটা হচ্ছে লাইফ ইজ বিউটিফুল, দুটোই অস্কার পেয়েছিল। তো আজকে আমরা একটা বাংলা সিনেমার গল্প বলবো, এবং মানে প্রথমেই বাংলা সিনেমার গল্প বলে অনেকেই হয়তো ভাবতেছে এটা কি মেন্টসের অনেক দুর্দশা চলতেছে, তাই বলে বাংলা সিনেমা, আমরা বাংলা সিনেমার আমাদের বাংলা সিনেমা কোন জায়গায় ছিল এই গল্পটা তোমরা মানে এই মুভিটার গল্পটা শুনলে তোমরা বুঝবা। এই মুভিটা মুক্তি পেয়েছিল 1971 সালে, সেই 71 সালে যে সময় বাংলাদেশ মুক্তিযুদ্ধে ছিল, মুক্তিযুদ্ধে আমাদের মহান মুক্তিযুদ্ধে আমরা অংশ নিয়েছিলাম, সেই সময় পশ্চিমবঙ্গে এই চলচ্চিত্রটা মুক্তি পায়। চলচ্চিত্রটার নাম হচ্ছে ধন্নি মেয়ে, এবং ধন্নি মেয়ে হচ্ছে একটা দস্যি মেয়ের মেয়েকে নিয়ে গল্প, এবং একই সঙ্গে ফুটবল নিয়ে গল্প। ধন্নি মেয়ে আমাদেরকে সেই গল্পটা শোনাবে, যেই গল্পে আমরা দেখব যে ফুটবলের কারণে কিভাবে যে লিমি আজকে আমাকে ব্লক করলো, একইভাবে ফুটবলের কারণে কিভাবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, ফুটবলের কারণে কিভাবে প্রেম হয়, ফুটবলের কারণে কিভাবে বিয়ে হয়, সংসারও হয়। ধন্নি মেয়ে এই অসাধারণ গল্প বলেছে। ধন্নি মেয়ে মূলত একটা কমেডি ধাঁচের মুভি। এই মুভিটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে 1941 কত বছর হয় লিমি, কতদিন হয়েছে, 1900 আমি অঙ্কে খুব কাঁচা, 1941 2016 চলতেছে এখন, তাই 50 বছর হবে নাকি জাহিদ, কত বছর হবে, 47 বছর নাকি, আচ্ছা যাই হোক 47-48 হবে, আমরা এখানে তিনজনই অঙ্কে খুব কাঁচা, অনেকদিন অনেকদিন আগে,
অনেকদিন আগের, হ্যাঁ সিনেমার বয়স একই প্রায়
একই। কিন্তু সেই সময় বাংলা সিনেমা কি অসাধারণ স্ক্রিপ্ট ছিল, কি অসাধারণ গানও ছিল, সেই অসাধারণ গান এবং স্ক্রিপ্ট।
এবং আমি আরেকটা কথা বলি, এই সিনেমাটা কিন্তু উত্তম কুমার আছে।
হ্যাঁ, এই সিনেমাটা উত্তম কুমার আছে, কিন্তু
উত্তম কুমারকে আমি একমাত্র মানুষ দেখি যে আম্মুর 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 মেয়েদের এবং আমার ছেলেমেয়েরাও আমার মনে হয় যে উত্তম কুমারকে পছন্দ করবে।
অবশ্যই পছন্দ করবে। জাহিদ, অনেক কষ্টে হাতে আঙ্গুলে ক্যালকুলেটরে মোবাইলে সব জায়গায় ক্যালকুলেট করে জানালো যে আমাদের স্বাধীনতার 40 বছর হয়েছে, এই মুভিটা 46 বছর হয়েছে। যাই হোক, হ্যাঁ যেটা বলছি তুমি ঠিক বলেছ, উত্তম কুমার
আমরা জিপি পাঁচ পাইনি।
উত্তম কুমার আসলেই সেই উত্তম অভিনেতা ছিলেন যেই অভিনেতা আজও শুধু এই প্রজন্ম না, তুমি বল ঠিকই বলছো যে 3-4 প্রজন্মকে তিনি মুগ্ধ করেছেন এবং নিশ্চিতভাবে আরো কয়েকটা প্রজন্মকে মুগ্ধ করবেন। মজার ব্যাপার হচ্ছে এই চলচ্চিত্রে উত্তম কুমার ধন্নিমেতে উত্তম কুমার একটু বয়স্ক ক্যারেক্টার করেছেন এবং সেখানে তিনি ঠিক নায়ক নন,
একটু কমেডি নেগেটিভ একটু
কমেডি টাইপের। এই মুভি মূলত যেহেতু নাম শোনা যাচ্ছে ধন্নি মেয়ে, এই মুভি হচ্ছে একটা দস্যি মেয়ের গল্প। দস্যি মেয়ে মানে ভীষণ দুরন্ত, ভীষণ মাস্তান টাইপের একটা মেয়ে যে ব্যাপক মাস্তানি করতে ভালোবাসে। সেই দস্যি মেয়েটা কিভাবে ধন্নি মেয়ে হলো, ধন্নি মেয়ে মানে হচ্ছে যেই মেয়ের কারণে চারিদিকে ধন্য ধন্য মানে সবাই ধন্য ধন্য করে, ধন্য ধন্য রব পড়ে যায়, সেই মেয়ের, সেই মেয়ের গল্প আমরা বলবো। সঙ্গে অবশ্যই আছে ফুটবল, ফুটবলের গল্প। তবে সেই গল্পে যাওয়ার আগে আমরা তোমাদেরকে ছোট্ট করে জানাই, এই মুভির এক জায়গায় অসাধারণ একটা গান আছে, অসাধারণ একটা গান আছে, সেই গানটা আমরা শুনতে চাই। তবে লিমির কণ্ঠে আমরা শুনতে চাই, লিমি আমাদের আজকের অনুষ্ঠানের আজকের এই পর্বের ধন্নি মেয়ে লিমি আমাদেরকে শোনাবে সেই গানটি, যে ধন্নি মেয়েকে, যে ধন্নি মেয়েকে পাড়ার সবাই, গ্রামের সবাই বলে গেছো মেয়ে, যেন সে সবসময় গাছে থাকে। মানে যেসব গ্রামের মেয়েরা একটু দোষী হয়, একটু শাসন মানতে চায় না, বারণ মানতে চায় না, তাদেরকে সে সময় গেছো মেয়ে বলা হতো, মানে গাছে গাছে ঘুরে বেড়ায় এরকম মেয়ে। এবং যেই মেয়েকে, যেই মেয়ের কখনো বিয়ে হবে না বলে একটা মানে মোটামুটি সবাই নিশ্চিত, এই মেয়েকে, এই মেয়ের কখনো বিয়ে হবে,
কে বিয়ে করবে, যে গাছে গাছে ঘুরে বেড়ায়, ছোট ছেলেদের সাথে নাঙ্গুলি খেলে,
মার্বেল খেলে,
হ্যাঁ মারপিট করে, হ্যাঁ মারপিট করে সমস্যা।
কিন্তু এই গানে সেই ধন্নি মেয়ে জানিয়ে দিয়েছে হয়তো বাইরে থেকে সেই মেয়েটাকে দেখতে দস্যী লাগে, হয়তো বাইরে থেকে সেই মেয়েটাকে দেখতে ভীষণ মাস্তান টাইপের লাগে, মনে হয় যে তার মধ্যে দয়া মায়া ভালোবাসা কিচ্ছু নেই, সবচেয়ে বড় কথা হচ্ছে তার মধ্যে মমতা নেই, প্রেম নেই। সেই দস্যী মেয়ে, সেই ধন্নি মেয়ের মধ্যেও স্বপ্ন থাকে একটা ঘর বাঁধার, স্বপ্ন থাকে কেউ তাকে বউ বলে ডাকবে, কেউ বলবে বউ কথা কও, বউ কথা কও।
যা যা বেহায়া পাখি জানা, অন্য কথা জানা কেউ করেনি মানা, অন্য কথা জানা। যা যা বেহায়া পাখি জানা, অন্য কথা জানা কেউ করেনি মানা, অন্য কথা জানা। বনই তবু বউ কথা কও, বলে কেন পাখি ডাকে, বনই তবু বউ কথা কও, বলে কেন পাখি ডাকে।
লিমি বউ নই তবু বউ কথা কও কেন, মানে আমি লজ্জা পাচ্ছি, লিমি কি পরিমাণ লজ্জা পাচ্ছে আমি বুঝতে পারতেছি না। মানে লিমি বউ কথা কও, বউ কথা কও, লিমি মানে লাজুক লিমিকে একটু সময় দিতে আমাদের বিরতি নিতে হচ্ছে। ইনফ্যাক্ট আমারও কেন জানি নতুন জামাই, নতুন জামাই টাইপের লাগতেছে, এত এত আমি জানি না লিমিকে তারেক এত ভালোবেসে বউ বলে ডাকছে কিনা কখনো, তবে আমি এতটুকু জানি আমি বিথিকে কখনো এত রোমান্টিক ভাবে বউ বলে ডাকিনি। ছোট্ট একটা বিরতি আমাদের এখন নিতেই হচ্ছে, তোমরা শুনছো মেন্টস বাতি জ্বালাও,
মেন্টস বাতি জ্বালাও, মেন্টস বাতি জ্বালাও।
বিরতির পর আমরা আবারও ফিরে এলাম, তোমরা শুনছো মেন্টস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে আছে আমি রাজীব হাসান এবং আমার সঙ্গে আছে বউ লিমি।
লিমি
যে বউ কথা কও গান গাইতে গিয়ে একটু লজ্জা পেয়ে গেছে, এবং লিমি ক্যারেক্টারটার সঙ্গে আসলে আমরা যে মেয়ের কথা বলছি সেই মেয়ের অনেক মিল আছে,
তাই?
হ্যাঁ, ওই মেয়ের নামই তো বলা হয়নি এখনো, মনে বলেছে কি নাম, সেই মেয়ের নাম হচ্ছে মনসা। মনসা অনেকটা বাইরে থেকে অনেকটাই খুবই
শক্ত
টাইপের, কিন্তু একটা ঝিনুকের বাইরের আবরণটা যত শক্ত তার ঠিক ভেতরটা ততটাই নরম, এবং আমাদের এইখানে পৃথিবীতে আমাদের পরিচিত অনেক মানুষ আছে যাদেরকে সামনে থেকে দেখলে আমরা মনে হয় যে এই লোকটা ভীষণ প্রাসন্ড টাইপের, ভীষণ শক্ত, যাকে কখনো কেউ কাঁদতে দেখেনি,
কিন্তু তার কাছে গেলে
সেই মানুষগুলো যে ঝিনুক মানব বা ঝিনুক মানবী এটা অনেকেই আমরা জানি না। সব কান্না প্রকাশ্য নয়, সব কান্না সবাই দেখে না, এবং যেই কান্না গোপন, যেই কান্না মানুষ আড়ালে কাঁদে, সেই কান্নাই সবচেয়ে বুক ভাঙা কান্না। কারণ প্রকাশ্য কান্নায় পাশ থেকে একটা সহমর্মী তার হাত পাওয়া যায়, কেউ এসে বলে আমার বুকে মাথা রাখো, কিন্তু গোপন কান্নায় সেই কান্না নিজের একার দুঃখে একাই কাঁদতে হয়। যাই হোক, মনসা অনেকটা সেরকমই মেয়ে যে বাইরে থেকে তাকে দেখলে মনে হয় খুবই মারপিট মারদাঙ্গা করে ছেলে টাইপের মেয়ে, একটু বয়স আর কি, কিন্তু তার ভিতরে একটা নরম মন আছে যে মনটা আমি ধীরে ধীরে আবিষ্কার করব। মনসা থাকে হচ্ছে
হাড়ভাঙা গ্রামে,
রাইট, গ্রামটার নাম হচ্ছে হাড়ভাঙা, খুবই ইন্টারেস্টিং নাম হাড়ভাঙা, এবং নাম শুনলে মনে হয় যেখানে
যেখানে হাড়গোড় ভেঙে দেওয়া হয়,
রাইট, মানে আসলে হাড়গোড় ভেঙে দেওয়া হয় এই টাইপের একটা গ্রাম,
এবং মানুষের কিন্তু সেই টাইপেরই একটা মেয়ে, হাড়গোড় ভেঙে দেওয়ার মতো মেয়ে, মানে
কাউকেই কেয়ার করে না,
হ্যাঁ কাউকেই কেয়ার করে না, ছোট থেকেই আসলে ওভাবেই বেড়ে ওঠা, এবং বাবা মা,
রাইট, হ্যাঁ খুব ভালো কথা বলছো যে মনসা এরকম হওয়ার কারণ হচ্ছে তার জন্মের সময়ই তার মা মারা গিয়েছে এবং বাবা মারা গিয়েছে কিছুদিন পর, এবং সে মানুষ হয়েছে মামা এবং
মামির কাছে,
ঠিক আছে না, ওই যে মামি দিল, মামা দিল দুধ ভাত, ঘরে বসে খায়, মামি এলো লাঠি নিয়ে পালাই পালাই, অনেকটা তাই যে মামা হয়তো তাকে একটু আদর করে, সেই আদরটাও আবার কতটা নিঃস্বার্থ আদর এটা ঠিক আমরা নিশ্চিত না, কিন্তু মামি একদমই তাকে পছন্দ করে না, সবসময় তাকে গালিগালাজ করে।
আজকাল কিন্তু কলকাতার সিরিয়াল গুলোতে এটা পুরা অন্যদিক দেখা যায়, মানে মামা মামির সংসারে বড় হয়েছে, বাট সেখানে মেয়ে একেবারে ইঁদুরের মতো লুকায় বসে আছে, মামি যা বলে মামির ভয়ে কাজ করছে, এই টাইপের,
হয়তো বেশিরভাগ ক্ষেত্রে
এই সিনেমাতে পুরো অন্য টাইপের একটা ক্যারেক্টার দেখছে মানুষ,
বেশিরভাগ ক্ষেত্রে হয়তো তাই হয় যে মেয়েরা হয়তো, যে সব মেয়েরা হয়তো কোন অ্যাডপ্টেড ফ্যামিলিতে বড় হয়, ধরো তার বাবা নেই মা নেই, সবচেয়ে বড় কথা কি মেয়েরা ছোটবেলা থেকে, আমি যেহেতু একটা মেয়ের বাবা আমি বুঝি, মেয়েরা ছোটবেলা থেকেই এত পরিমাণ ভালোবাসা পেয়ে তো বড় হয়ই, এবং তারা প্রকৃতিগত ভাবেই আল্লাহ তাদের এমন ভাবেই বানিয়েছে, তার আমরা বলি যে মেয়েরা প্রচুর ভালোবাসতে জানে, মেয়েরা প্রচুর ভালোবাসে, কিন্তু আমরা খুব কম সময়ে বলি মেয়েরা যতটুকু ভালোবাসা দেয় তার চেয়ে কয়েক গুণ বেশি ভালোবাসা তারা নিজেরাই প্রত্যাশা করে, আকাঙ্ক্ষা করে, আমি জানি না লিমি চাই কিনা, সেটাই, এবং যেহেতু অনাদরে বড় হওয়া মেয়ে একটা মনসা, বাবা মামার গঞ্জনা, মামির বকুনি খেয়ে বড় হওয়া, সেরকমই হয়েছে, সে কারো কথা শোনে না, সবসময় দুষ্টামি করে, হ্যাঁ সবসময় ছেলেদের সঙ্গে মারপিট করে,
শক্তভাবে বেড়ে উঠেছে,
তার মধ্যে মায়া মমতা জিনিসগুলো
কখনো আসলে বুঝতে দেয় না যে আমি এই জায়গাটাই দুর্বল, এই জিনিসটা কখনো ওর ভিতরে কাজ করে না, সে কখনো কাউকে বোঝাতে চায় না যে আমিও ভালোবাসা চাই, আমিও একটু আদর চাই, এই জিনিসটা কখনো সে বুঝতে দিতে চায় না, সে সবসময় খুব রাফ অ্যান্ড টাফ বিহেভিয়ারে চলে,
হয়তো তার কাছে মনে হয় যে ভালোবাসা প্রকাশ করাটা একটা দুর্বলতা দিক। এবং হাড়ভাঙা গ্রামের আরো কিছু অদ্ভুত চরিত্র আছে, যেমন সেখানে একটা পুরোহিত আছে, পুরোহিত হচ্ছে মন্দিরের যিনি পূজা করেন, সে পুরোহিত, এই চরিত্র অভিনয় করেছেন রবি ঘোষ, অসাধারণ একজন শক্তিমান অভিনেতা, এই চলচ্চিত্রে তার সংলাপ হাতে গোনা কয়েকটা আছে, কারণ তিনি হচ্ছেন তোতলা, খুবই তোতলান, এবং এই কারণে তার সংলাপও খুব বেশি নাই, পুরো একটা লাইন হয়তো একটা বাক্য সংলাপ নেই, কিন্তু রবি ঘোষ সেই মাপের অভিনেতা যিনি এই চলচ্চিত্রে সেই কয়েকটা হাতে গোনা সংলাপ নিয়েই তাই তোতলামি করে করেই জয় করেছেন। তো এখানে সেই
তুমি এখন তোতলাচ্ছ,
আমি তোতলাই, আমি বরাবরই তোতলাই, বিশেষ করে আমি যখন খুব ইমোশনাল হয়ে যাই, বিশেষ করে আমি যখন হৃদয়ের কথা বলি, ভালোবাসার কথা বলি, বিশেষ করে আমি যখন সেই সব মানুষদের কথা বলি যাদেরকে বাইরে থেকে দেখলে মনে হয়,
বুঝতে পারছি বুঝতে পারছি,
আসলে আমিও তো একজন ঝিনুক মানুষ। তো তোতলা ভট্টাচ আছে আমার মতো তোতলায়, এবং ওই গ্রামে আছে মনসা, তার কথা আমরা বলেছি, ওই গ্রামে আছে ন্যাড়া নামের একজন ছেলে, ন্যাড়া খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার,
আমরা শুরু থেকেই মনে হয় ন্যাড়াকেই দেখতে পাই সিনেমার শুরু থেকেই, ন্যাড়া মোটামুটি কি বলে ওটাকে ধারাভাষ্য দেয় পুরো সিনেমাটার, কখন
এটাকে বলা হচ্ছে সূত্রধর, আমরা বলি সূত্রধর, চলচ্চিত্রে বা নাটকে একজন ক্যারেক্টার থাকে যে সূত্রগুলো ধরিয়ে দেয়, কিন্তু এখানে হচ্ছে সে ধারাভাষ্য,
এবং একটা মজার জিনিস দেখবা যে প্রতিটা পাড়াতেই কিন্তু ন্যাড়ার মতো একটা করে
ক্যারেক্টার,
যাকে আমরা ধরো পাড়াতে বলি বিবিসি বা সিএনএন, যার কাছে সব খবর থাকে
পাওয়া যায়, এবং ন্যাড়া হচ্ছে ও বলে আমি রিলে দেই। রিলে ব্যাপারটা এখন অনেকে বুঝবে না, রিলে হচ্ছে আগের যখন রেডিওতে মানুষ খেলা দেখত, আমরা 1971 সালের সময়কার কথা বলছি, তো ওই সময়কার চলচ্চিত্র যেহেতু ওই সময় খেলা হতো, শোনাতো ধারা বিবরণী, শোনাতো টিভি রেডিওতে, এবং রেডিও সম্প্রচার হতো রিলে করে, রিলে করে করে সম্প্রচার হতো। এই কারণেই রেডিওতে যে ধারা বিবরণী দেওয়া হতো, এখন আমরা যেটা বলি কমেন্ট্রি, ক্রিকেটের কারণে আমরা যেটা সঙ্গে অভ্যস্ত ধারা ভাষ্য বা কমেন্ট্রি, সেটাকে সেই সময় বলা হতো রিলে। এবং ন্যাড়া এই কাজটা করে, ন্যাড়া রিলে করে, এবং কেউ শুনলেও করে না শুনলেও, এবং এই চলচ্চিত্রের শুরু থেকে শেষ পর্যন্ত ন্যাড়া বিভিন্ন সময় এসে রিলে করেছে। এই চলচ্চিত্রের আরেকটা বড় ক্যারেক্টার হচ্ছে গোবর। গোবর হচ্ছে সেই গ্রামের জমিদার ন্যাংটেশ্বর, নামটা খুব ইন্টারেস্টিং, ন্যাংটেশ্বর। তো ন্যাংটেশ্বর চৌধুরী সম্ভবত নাম থাকে, জমিদারদের নাম এরকমই হয় চৌধুরী টাইপের। ন্যাংটেশ্বর চৌধুরীর বড় ছেলের নাম হচ্ছে গোবর, মানে গোবর্ধন
চৌধুরী।
হ্যাঁ, গোবর্ধন চৌধুরী থেকে গোবর বলে ডাকে। গোবর তার বাবা ন্যাংটেশ্বরের নামে একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে, ন্যাংটেশ্বর স্মৃতি টুর্নামেন্ট ধরা যাক সেই টুর্নামেন্টের নাম, আমি ঠিক মনে করতে পারছি না, সে যাই হোক টুর্নামেন্টের নাম হচ্ছে ন্যাংটেশ্বর স্মৃতি গোল্ড কাপ। গোবর এই গোল্ড কাপ বা এই শিল্ড, সেই সময় বলা হতো শিল্ড, কোনো মতেই তার গ্রামের বাইরে যেতে দেবে না। চলচ্চিত্রের শুরুর দিকে, সিনেমা শুরুর দিকে আমরা দেখি যে গোবর বলতেছে যেতে দেবো না, এবং বাকিরা সবাই বলতেছে দেবো না দেবো না দেবো না। ওদের খেলা পড়েছে কলকাতার একটা টিমের সঙ্গে, কলকাতার টিমটার নাম হচ্ছে সর্বমঙ্গলা। সর্বমঙ্গলা অনেক ভালো একটা টিম, একে তো হচ্ছে কলকাতার টিম, তারা আধুনিক সুযোগ সুবিধা নিয়ে প্র্যাকটিস করে, কিন্তু এরাও অ্যাডামেন্ট আমরা কোনোভাবে যেতে দেব না। গত দু বছর এই ন্যাংটেশ্বর গোল্ড কাপের ট্রফি জিতেছে এই গ্রামের হাড়ভাঙা গ্রামের টিমটা, হাড়ভাঙা একাদশ। তিনবারের মতো, তৃতীয়বার যদি তারা জিততে পারে তাহলে পারমানেন্টলি এই
কাপটা গ্রামেই থেকে যাবে,
কাপটা গ্রামেই থেকে যাবে।
এই কারণে সে বাইরে যেতে দিচ্ছে না টিমকে,
কিন্তু তারা যেহেতু ভয় পাচ্ছে সর্বমঙ্গলা অনেক ভালো টিম, এখন কি করা যায়, কিভাবে এই কাপটা রাখা যায়। তখন গোবর চৌধুরী বা গোবর্ধন চৌধুরী জমিদার, তিনি বলেছেন দরকার হলে জোর করে রেখে দেব। তো আশেপাশে ওই গ্রামে একজন শিক্ষক আছেন, নীতিবান শিক্ষক, তিনি বলছেন মানে জোর করে কিভাবে রাখবেন, এটা কোনো কথা, ফুটবল খেলায় যে জিতবে, যে বেশি গোল দেবে সেই তো চ্যাম্পিয়ন হবে। তখন বলতেছে পাশ থেকে একজন বলতেছে যে মানে ওই জমিদারের তো অনেক ইয়ে থাকে, ঘেটু থাকে, সাঙ্গপাঙ্গ থাকে, যারা সবসময় জমিদারকে তেল দেয়, মো সাহেব, যাকে আমরা বলি মো সাহেব, চাটুকার। এবং বলতেছে যে তাদের মধ্যে একজন বলতেছে হেডমাস্টার যে যখন কমপ্লেন করলো যে আপনি এটা কি বললেন যে জোর করে রেখে দিবেন, তখন পাশ থেকে একজন মো সাহেব চাটুকার বলতেছে হেডমাস্টার তুমি হেডমাস্টার হইছো কিন্তু তোমার হেডে কোনো বুদ্ধি নাই, এই পৃথিবী চলতেছে জোরের উপর দিয়ে, জোর যার মুল্লুকতার। এবং তখন সবাই মিলে স্লোগান দেয় জোর যার মুল্লুকতার, জোর যার মুল্লুকতার। কলকাতার সর্বমঙ্গলা এই দলের মালিক হচ্ছেন, বা এই দলের কি বলা যায়, এই দল যিনি প্রতিষ্ঠা করেছেন তার নাম হচ্ছে কালী দত্ত। এই কালী দত্তের চরিত্রে অভিনয় করেছেন উত্তম কুমার। উত্তম কুমার হচ্ছে ভয়ঙ্কর ফুটবল পাগল একটা মানুষ, তিনি স্বপ্নে ফুটবল দেখেন, তিনি ভাত খান ফুটবল 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 করে, তিনি
পুজো করেন ফুটবল দিয়ে,
তিনি পুজো করেন ফুটবল, তিনি সকালবেলা উঠে সবাই মানে যেটা আরাধনা করে হিন্দু ধর্মের অনুসারীরা, সেই আরাধনা করে অনেক দেবদেবীর পোস্টার লাগানো থাকে অনেকের বাড়িতে। তো দেখা যায় যে কালী দত্ত সে সবার সব এক দুইটা দেবীর সামনে দাঁড়িয়ে বলতেছে মা আমার ইয়ে করো, রক্ষা করো, মুখ করো, কিন্তু সেইখানে একটু পর দেখা যায় যে
দেবীর পায়ের কাছেই একটা ফুটবল, ফুটবলের পুজো করে,
ফুটবলের ফুলের
ফুল দেয়, ফুটবলের অঞ্জলি যেটা বলে, হ্যাঁ, পানি দিচ্ছে, দুধ দিয়ে গোসল করাচ্ছে, সে সব আর কি প্রদীপ দিচ্ছে সবকিছু।
এবং যেসব দেবদেবীর সে পূজা করে তার পাশে দেখা যায় যে সেই সময়ের পশ্চিমবঙ্গের কিছু নাম করা বাঙালি ফুটবলার ছিলেন, সেই ফুটবলারদের ছবি আছে। সেই ফুটবলারদের আমাদের শ্রোতারা, এই প্রজন্মের শ্রোতারা চিনবে না, ইনফ্যাক্ট আমি চিনতে পারি নাই। তো বোঝার সুবিধার্থে বলছি যে ধরা যাক সেই কালী দত্তের বাড়িতে পেলের একটা ছবি টাঙানো আছে, সে পেলের ছবির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করে, চোখ বন্ধ করে হাত দুটা করজোর করে বলে বাবা পেলে আমার জন্য দোয়া করো, আমার আশীর্বাদ করো, আমার দল কালকে ফাইনাল খেলতে যাচ্ছে হাড়ভাঙ্গা গ্রামে, আমার দল যেন জিতে যায়। পাশে আরেকটা চোখ বন্ধ করে সে পাশে আরেকটা ছবিতে যায় গিয়ে, সেখানে দেখা যায় ধরা যায় সেখানে ম্যারাডোনার ছবি, সে বলতেছে বাবা ম্যারাডোনা তুমি তো এরকম ফুটবলার ছিলা, তুমি অনেক জাদুকরি কাজ করে দেখিয়েছ, তুমি এইবার এমন কোন জাদুকরি কাজ করে দেখাও যেন আমার দল জিতে, কালকে আমার দল হাড়ভাঙ্গা গ্রামে খেলতে যাচ্ছে। তো এরকম পুজো করছে।
এই জায়গাটা একটু মজার ব্যাপার হচ্ছে যে ওই ঠিক ওই সময়তে যখন ও পুজো করছে তখন ওর ওয়াইফ ঢোকে দরজা দিয়ে ঢুকে সে দেখছে যে তার স্বামী হাত জোর করে তার স্বামীর নিজের ছবির সামনেই দাঁড়িয়ে থেকে পুজো করছে।
আমরা সেই দৃশ্যটা একটু দেখানোর তো ব্যবস্থা নাই, আমরা শুনতে চাই যেখানে তিনি পেলের ছবির সামনে প্রার্থনা করছেন, ম্যারাডোনার ছবির সামনে প্রার্থনা করছেন, দেবদেবীর সামনে প্রার্থনা করেছেন আমার যেন দলটা ভালো খেলে, করতে করতে তা তো চোখ বন্ধ, যে তো চোখ বন্ধ করে প্রার্থনা করছে, হঠাৎ করে তার বউ এসে বলে হ্যাঁ গো তোমার কি মাথা মুথা খারাপ হয়েছে, তুমি নিজের ছবির সামনে নিজেই পূজা করতেছো। সেই অংশটুকু আমরা একটু শুনতে চাই আমাদের সেই সিনেমা থেকে।
বাজারে তো কাঁচের অভাব নেই, ও বদলে দিলেই হবে।
যেহেতু তাদের পরের দিনের ম্যাচ এবং তার ছোট ভাই বগলা, যাকে বগা বলে আদর করে ডাকা হয়, বগলা এবং কালী দত্ত উত্তম কুমারের শ্যালক, সে হচ্ছে টিমের গোলকিপার কাম ভাইস ক্যাপ্টেন এবং তার ভাই হচ্ছে ক্যাপ্টেন বগলা, তারা বাসায় প্র্যাকটিস করতেছে। তার বাসায় ফুটবল নিয়ে প্র্যাকটিস করলে যেটা হয় ঠাস ঠুস করে এদিকে ওদিকে যায়, হঠাৎ করে
জানালার
গ্লাস ভাঙছে,
বারান্দার টপ ভাঙা,
এবং বাড়ির যিনি গৃহকর্তী সে স্বাভাবিকভাবে চিন্তিত এবং সে বলতেছে কি গেল রে। তখন চাকর এসে বলতেছে এবার গ্লাস ভাঙছে, এবার ফুলদানি ভাঙছে, এবার ড্রয়িং টেবিলের আয়না ভাঙছে, এবার আলমারির ভাঙছে, সব ভাঙছে, একের পর সব ভাঙতেছে। সে চিৎকার করতেছে গাড়ির বাড়ির গিন্নি, আর উত্তম কুমার বাড়ির গৃহকর্তা বলছে আরে যাক কাজ গেলে কাজ পাওয়া যাবে, ইয়ে গেলে আলমারি গেলে আলমারি পাওয়া যাবে, কিন্তু শিল্ড গেলে তো শিল্ড পাওয়া যাবে না, এতটাই সে শিল্ড পাগল।
এখানে আসলে উত্তম কুমারকে অনেক কি বলা যায় ওটা ফুটবল প্রেমী হিসেবে দেখা যায়,
ফুটবল ফ্রিক, হ্যাঁ ফুটবল ফ্রিক নামে একটা ফেসবুকে গ্রুপ আছে,
হ্যাঁ ফুটবল ফ্রিক।
এবং উত্তম কুমার এতটাই ফুটবল ফ্রিক বা ফুটবল পাগল, ধরো তারা খেতে বসেছে এবং খেতে বসার সময় হঠাৎ করে দুটা চিঠি আসছে এবং চিঠির একটা দেখা গেল যে সেই হাড়ভাঙা গ্রামের সেই ন্যাংটেশ্বর ফুটবল টুর্নামেন্টের সভাপতি গোবর বাবু, গোবর চৌধুরী, সে চিঠি পাঠাইছে বলছে আমাদের
নিমন্ত্রণ
আপনি আসেন। কিন্তু চিঠি ছিল আরো একটা, যে চিঠিতে দেখা যায় কালীপদের যে স্ত্রী স্নেহ নাম থাকে সম্ভবত মুভিতে, তো ও বলতেছে যে কালকেই মানে কালকে ম্যাচ এবং কালকেই তার হচ্ছে বাবা আনন্দনাথ বা যে কোনো একটা নাম থাকে বাবা অমুক বাবা আসবে, মানে হচ্ছে অনেক অনেকে হচ্ছে গুরুদেব রাইট, এবং গুরুদেবের দীক্ষা নেয় এবং গুরুদেব মাঝে মাঝে এসে পূজা অর্চনা করে, সেই সময় আশীর্বাদ নেয় এবং সেই গুরুর যারা ভক্ত হয় তাদেরকে বলে গুরু ভাই, মেয়েদেরকে বলে গুরু বোন, ওরা সব সময় গুরু ভাইরা আসে এসে পূজা অর্চনা করে। তো বলতেছে কালকে তো গুরুদেব আসবে এবং গুরুদেব চিঠিতে লিখে জানাইছে যে আমার অমুক গুরু ভাই তার একটা মেয়ে আছে, সে বগলার জন্য একটা সুন্দর একটা মেয়ে দেখছে, সেই মেয়ের সঙ্গে আমরা বগলার বিয়ে দিব, তুমি এটা হবু একে দেখবা না তুমি একে। তো উত্তম কুমার বলতেছে এইসব হবে না, কালকে ম্যাচ টেস আছে, আর ইয়ের এখনই কিসের
ফাইনাল খেলার আগে এইসবের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল,
ওকে ডিস্ট্রাক্ট করো না তো ফুটবল থেকে, ওর মনোযোগ ফুটবল,
আগে ফাইনাল হবে, কাপ আসবে আমার ঘরে, তারপরে ওর বিয়ে,
আর কয়েকটা গোল করুক, আরো দুই এক গোল করুক, তারপর আমরা ওর বিয়ে দেব। বললো এটা কোনো কথা মানে ফুটবলের জন্য কোনোদিন বিয়ে করবে না? তখন উত্তম কুমার বলছে অবশ্যই করবে না, এবং সে যদি বগলা যদি এই কাপ জিতে আসতে না পারে তাহলে আমি ওর বিয়েই দেব না, ওর কোনোদিনই বিয়ে হবে না। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ব্যাপক গন্ডগোল, স্ত্রী বলে না আমার গুরু ভাই আমার গুরুদেব যেই পাত্রী দেখছেন তার সাথেই বগলার বিয়ে হবে এবং কালকে তুমি অবশ্যই থাকবা, উত্তম কুমার বলে প্রশ্নই আসে না, আমি ওর তো কাপ জিতলে ওর না জিতলে ওর তো বিয়ে দিবই না, আর যদি ওর বিয়ে আমি দেইও তাহলে যেটা করব নফর ঘোষ, তার এক পরিচিত বন্ধু, নফর ঘোষের মেয়ের সঙ্গে আমি বিয়ে দেব। তো পাশ থেকে তার শ্যালক বলছে, ও নফর ঘোষের সঙ্গে বিয়ে দিবেন, খুব ভালো, মানে দুলাভাই প্রস্তাবটা খুব ভালো, কারণ নফর ঘোষের তিনটা তেলের মিল আছে, চারটা অমুক আছে, পাঁচটা অমুকের ফ্যাক্টরি, শেয়ার বাজারে এত টাকা, মানে নফর ঘোষ হচ্ছে কলকাতার সবচেয়ে কোটিপতিদের একজন, যার প্রচুর কলকারখানা মিল টিল এসব আছে। উত্তম বলো, যা এসব তো আমারও আছে, আমি কি আর এসবের কারণে বগলার সঙ্গে নফর ঘোষের মেয়ের বিয়ে দেবো? আরে তাহলে, আর সে নফর ঘোষের একটা জমি আছে বুঝলাম, 22 বিঘা জমি, সেইখানে আমি বিশাল একটা স্টেডিয়াম বানাবো, ফুটবল খেলা হবে। মানে উত্তম কুমার এতটাই ফুটবল পাগল,
স্বপ্নে জাগরণে সব জায়গাতেই ফুটবল, ফুটবল আর ফুটবল, মানে যেই কথা বলে সেটাও ফুটবল কি নেই বলে, সেটা চিন্তা করেই বলছে। তারপরে আবার দেখা যায় যে দুজনের মধ্যে এটা নিয়ে কিন্তু একটা বেশ খুব মজার একটা ঝগড়া লেগে যায়।
ভাইয়ের বিয়ে ঠিক করছে, দেখো ভাইয়ের বিয়ে ঠিক করছে, সেই পাত্রীর বাবার একমাত্র যোগ্যতা হচ্ছে তার ফুটবল স্টেডিয়াম বানাতে পারে এরকম একটা। তো আমরা একটু ওই জায়গাটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার, খুবই মজার একটা ব্যাপার, যেখানে করতে করতে দুজনই ঝগড়া করতে গিয়ে দুজনই একজন আমরণ অনশনের ঘোষণা দেয় এবং একজন বলে যে আমি ভাতই খাবো না কখনো,
এবং দুজন দুই ঘরে যে নিজেদেরকে
আলাদা আলাদা ঘরে বন্দি রাখে। এবং সেই সময়ে ডাক্তার ডেকে পাঠানো হয়, মূলত স্ত্রীর জন্য ডাক্তার ডেকে পাঠানো হয়,
এই
ডাক্তার ডেকে পাঠানো হয় হচ্ছে উত্তম কুমারের জন্য, উত্তম কুমারের
প্রেশার লো হয়ে যায়।
এবং সেই ডাক্তার উত্তম কুমারের লো প্রেশার হয়েছে এটা শোনার পর তার বউ ভাবছে, মানে লো প্রেশার খুবই নর্মাল একটা ব্যাপার, বলে কি তোমার লো প্রেশার হয়েছে, বলে সেও অজ্ঞান হয়ে যায়, মানে আসে ডাক্তার আসে উত্তম কুমারের জন্য।
একটা মজার ব্যাপার আছে, যেটা হচ্ছে যে উত্তম কুমার যখন দরজায় লাগিয়ে ভিতরে যায়, ভিতরে যেয়ে সে একটা সিগারেট ধরায়, ধরানোর পরে সে চিন্তা করে যে তার মাথা ঘুরছে, এবং তারপরে সে চিল্লাচিল্লি শুরু করে যে আমার প্রেশার লো, আমার প্রেশার লো, তাড়াতাড়ি ডাক্তার ডাক। যে ডাক্তার যখন আসে সে কিন্তু তখন বলছে দরজাটা খোলে না, সে জানালার গ্রিল দিয়ে হাত বের করে বলে তুই এইভাবেই দেখ, এবং ডাক্তার বলে যে তুমি শিওর আমি এভাবেই দেখবো, তখন সে ধমক দিয়ে বলে তুই এইভাবেই দেখ, আমি জানালা দিয়ে হাত বের করবো, তুই এভাবেই দেখবি আমার প্রেশার দিয়ে। সে প্রেশার দেখবে যে তখন বলে যে না নর্মাল আছে, কোনো সমস্যা নেই। এবং উত্তম কুমার বলে যে নর্মাল কিভাবে, এটা তো অ্যাবনর্মাল। এবং সাথে সাথেই তখন দেখা যায় যে তার ওয়াইফ যে ঘরে বন্ধ ছিল সে ঘরে তার দেবর দৌড়ে যায়,
দেবর গিয়ে বলে বৌদি বৌদি দরজা খোলো দরজা খোলো, দেবর বা তার ভাই যায় আর গিয়ে বলে যে দাদার তো লো প্রেশার হয়েছে, দাদার লো প্রেশার, এবং বউ ভাবে যে লো প্রেশার না জানি কি এমন রোগ, সে সঙ্গে সঙ্গে ফিট লাগে। মজার ব্যাপার আরো ঘটছে এখানে অনেক কিছু, যেমন ডাক্তার দরজা বন্ধ করে চিকিৎসা করছে, একটু পরপর দরজা খুলে বলে স্ক্রু ড্রাইভার হবে, সাবলি হবে, সাবল হবে। কেন ডাক্তার উত্তম কুমারের স্ত্রীর চিকিৎসা করতে গিয়ে একটু পরপর স্ক্রু ড্রাইভার,
সবাইকে ঘর থেকে বের করে দিয়ে শুধু পেশেন্ট আর ডাক্তার সেখানে,
সাবল, স্ক্রু ড্রাইভার, হাতুড়ি যাচ্ছে কেন, একটু আমরা শুনে আসি।
বগা খেলতে যাবে
না,
100 বার যাবে
না,
হ্যাঁ
না না না, ও যাবে না,
আর বাদ যাবে,
আমার পাঁচের প্রতিজ্ঞা কর তুই হার ভাঙা খেলতে যাবি না,
আমার হাতে এটো বল, ঠিক আছে ঠিক আছে, ওই এটো হাতে আমার পাঁচের প্রতিজ্ঞা কর যে তুই ফাইনালে না জিতে বিয়ে করবি না,
আমার ভাই আগে,
আমার ভাই আগে, আমি বড় আমি আসবো বলে তোমার বৌদিকে বলে দে আমি আসছি অনশন জিজ্ঞাসা
করলাম, নেই খায় না ছেলে কষ্টটা কার হবে শুনি, তোমারই হবে, খেলা খেলা খেলা, আমি বাবা গুরুদেব বলে কথা সব চব্বিশ সব চকলাস হয়ে যাবে না।
ঝর্ণা শোনো আমি কথা বলছি। হ্যাঁ
সর্দি বাড়িতে খুব খাচ্ছ? খাবি খাচ্ছ?
আরে না শোনো, সর্দি রাগ করে ভাড়া ঘরে আর যাইবু কাউন্টার অ্যাকশন দিয়ে চাকর ধরে ঘরে না খেয়ে বসে আছেন। হ্যাঁ হ্যাঁ তুমি মা কিনে তাড়াতাড়ি চলে এসো।
আমি কি করবে? খুব সিরিয়াস ব্যাপার, আনন্দ কি?
হ্যাঁ খাবো।
আরে কি ব্যাপার তোমার দিকে, একটা বউটাকে খুঁজিয়ে বেরোতে হবে নাকি? কি ব্যাপার নাকি?
আরে করার
করার কি হবে? আমাকে বলনি কেন এতক্ষণ? কি আশ্চর্য যন্ত্রণা দেখি, চলো চলো চলো।
ডাক্তার তো সবাইকে ঘর থেকে বের করে দেশে রোগীর ট্রিটমেন্ট করতেছে, একটু পর পর সে মানে বিধ্বস্ত অবস্থায় বলতেছে একটা স্ক্রু ড্রাইভার, আমি স্ক্রু ড্রাইভার। তো এরা প্রথমে বোঝে নাই, ওরা বলছে আচ্ছা ঠিক আছে স্ক্রু ড্রাইভার হয়তো চিকিৎসার জন্যই লাগবে, দাও একটা স্ক্রু ড্রাইভার আনা দাও। একটু পর ডাক্তার আবার হন্তদন্ত হয়ে দরজা খুলছে, এরা বাইরে তো উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করতেছে কি হচ্ছে ভিতরে, খুটখাট খুটখাট শব্দ। ডাক্তার বলছে একটা হাতুড়ি হবে, হাতুড়ি। তো তখন এরা বুঝতে পারেনি যে চিকিৎসার সঙ্গে হাতুড়ির কি সম্পর্ক। তো তারপর যেহেতু ডাক্তার চাচ্ছে, ডাক্তারকে একটা হাতুড়ি এনে দেওয়া হয়েছে
এবং বাহিরে একটা উদ্বেগ কাজ করছিল যে
ডাক্তার আবার
কি করছে এমন হাতুড়ি আর স্ক্রু ড্রাইভার দিয়ে।
একটু পর ডাক্তার যখন শাবল চাইছে, তখন বলছে বউটাকে মেরে ফেলবে না,
খুঁচিয়ে মেরে ফেলবে।
ঘরে গিয়ে ঢুকে দেখে যে ডাক্তার যে ওই ডাক্তার যে বাক্স নিয়ে আসে, ডাক্তার আসলে ওটা চাবি টানতে ভুলে গেছে, ডালাটাই খুলতে পারবে না। চিকিৎসা শুরু করবে কি, সে যে ওষুধপত্র বের করবে সেইটাই সে ওই ডালাটা খুলতে পারতেছে না, এই জন্যই সেই স্ক্রুড্রাইভার এবং শাবল টাবল চাচ্ছিল। এবং যাই হোক, ডাক্তারের আর লাগেনি, এরা যে মাঝখানে এত নাটক ফাটক হয়েছে এবং এতে করেই উত্তম কুমারের স্ত্রী, কালীপদের স্ত্রী, তার সে তো মূর্ছা গিয়েছিল, জ্ঞান হারিয়ে ফেলেছিল, স্বামীর লো প্রেশার হয়েছে শোনার পর, মানে না জানি কি ভয়ঙ্কর একটা অসুখ,
এবং সেই স্বামীর ধাক্কা খেয়ে কিন্তু তার জ্ঞান ফিরে যায়।
এবং তখন সে বলে ওগো ঠিক আছে, আমিও ভেবে দেখলাম তুমি যেহেতু নফর ঘোষের ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছো তার সঙ্গেই বিয়ে দাও। তো উত্তম কুমারও এর মধ্যে ফিল হয়েছে, তারা যতই ঝগড়া করুক, যতই কথা বন্ধ করে দিয়ে আমরণ অনশনের হুমকি দিক, পরস্পরের প্রতি তো একটা ভালোবাসা আছেই। তো উত্তম কুমার বলে আরে না না, তুমি যে গুরু ভাইয়ের মেয়ে দেখছো তার সঙ্গেই বিয়ে দাও। এখন একটু আগে ওদের ঝগড়া হচ্ছিল, সে বলতেছিল উত্তম কুমার বলতেছিল নফর ঘোষের সঙ্গে বিয়ে হইতে হবে, আর সে বলতেছিল না আমার গুরু ভাই যেই পাথে ঠিক করেছে তার সঙ্গে বিয়ে হইতে হবে। এখন তাদের অলমোস্ট ঝগড়া লাগার উপায়
উল্টা হয়ে গেছে,
উল্টা হয়ে গেছে, বলে না উত্তম কুমার তোমারটাই ঠিক, তুমি যে পাথে ঠিক করছো ওর সঙ্গে বিয়ে দেবো। আর উত্তম কুমারের স্ত্রী সে বলতেছে না ওকে না, তুমি যে পাথে ঠিক করছো ওইটাই। এই ঝগড়ার সমাধান হইল, দুইজন একমতে পৌঁছালো, যাই হোক না কেন, যার সঙ্গেই বিয়ে হোক না কেন সে পরে দেখা যাবে, তবে বগা বা বগলা আগামীকাল হাড়ভাঙা গ্রামে ফুটবল খেলতে যাবে, ফাইনাল শিল্ড আনতে যাবে। কিন্তু তখনও উত্তম কুমার জানেনি যে উত্তম কুমার সিদ্ধান্ত নিয়েছে শিল্ড যদি না জিতে বগলার বিয়েই কখনো দেবে না। সেই বগলা কলকাতায় ফিরবে শিল্ড নিয়ে নয়, আস্ত একটা বউ নিয়ে। সেই গল্প আমরা বিরতির পর আমরা শুনব। এবং আমাদেরকে বেশ কয়েকজন SMS করেছ, এর মধ্যে রাসেল আমাদের কাছে জানতে চেয়েছ উত্তম কুমার কি ফুটবলার ছিল, মানে এই মুভিতে কিনা সে বুঝতে পারছি না প্রশ্নটা। উত্তম কুমার ব্যক্তি জীবনে ফুটবল পাগল ছিলেন, ভীষণ রকমের ফুটবল পাগল ছিলেন। তিনি কলকাতার মোহামেডান ইস্ট বেঙ্গলের যেই একটা চিরায়ত দৈরথ ছিল, এটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করবো। ইনফ্যাক্ট রাসেল আপনার এই প্রশ্নের উত্তর আমরা একটা এপিসোড করবো, যেহেতু এখন কোপা আমেরিকা এবং ইউরো চলছে, ফুটবলের মৌসুম চলছে, বড় দুটো টুর্নামেন্ট, আমরা ফুটবল নিয়েই একটা শুক্রবারের জমজমাট আসর করতে চাই। সেখানে আমরা আবাহনী মোহামেডান নিয়ে এই বাংলাদেশে যে লড়াইগুলো হতো এবং ওই বাংলায় পশ্চিমবঙ্গে লড়াইটা হতো ইস্ট বেঙ্গল এবং মোহামেডান নিয়ে, এসব নিয়ে আমরা গল্প করবো এবং ফুটবলের অজস্র মজার গল্প করব, গানও শোনাবো ফুটবলের গান, তবে সেটা আরেকটা পর্বে। আজকে আমরা আছি ফুটবল নিয়ে একটা মুভির গল্পে, যে মুভির নাম ধন্নিমে। অনেকে যারা পরে যুক্ত হয়েছে তারা আমাদেরকে টেক্সট করছো, মেসেজ লিখছো, আমাদের ফেসবুক পোস্টে আমাদের জানাচ্ছে যে মুভিটার নাম কি। মুভিটার নাম হচ্ছে ধন্নিমে, 1971 সালে এই মুভিটি মুক্তি পেয়েছিল, অনেক আগের একটি অসাধারণ বাংলা সিনেমা। ছোট্ট একটা বিরতির পর আমরা এই মুভির বাকি অংশটুকু শুনবো। তোমরা শুনছো মেন্টস বাত্তি জ্বালাও,
মেন্টস বাত্তি জ্বালাও, মেন্টস বাত্তি জ্বালাও।
তোমরা শুনছো মেন্টস বাত্তি জ্বালাও। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম, আমি রাজীব,
আমি লিমি,
এবং আমরা ফিরে এসেছি তোমাদের অনুষ্ঠানে। কিন্তু বগা কিন্তু কোথাও যাচ্ছে, বগা যাচ্ছে হচ্ছে হাড়ভাঙা গ্রামে ফুটবল খেলতে,
ফাইনাল খেলতে।
যে ফাইনালে সে যদি কোনো মতে যদি সে জিততে না পারে, শিল্ড নিয়ে না আসতে পারে,
তার সারা জীবনে বিয়ে হবে না।
তার দাদা বলে দিচ্ছে যে যদি শিল্ড তুই না আনতে পারিস তোর কিন্তু আমি বিয়ে হবে না। তো বগা এবং তার দল যাচ্ছে হাড়ভাঙা গ্রামে ট্রেনে করে, ট্রেনে যেতে যেতে তারা একটা গান গাইছে, সেই গানে একটু ক্রিকেটকে খোঁচা মারা হয়েছে যে এই খেলা সেই খেলা না, যে খেলায় লাঞ্চ হয়, টি হয়, হ্যাঁ ডিনার হয়, এই খেলা না, এই খেলায় এত গোল নাই, কারণ এই খেলা হচ্ছে বাঙালির খেলা ফুটবল, একটু ক্রিকেটকে কিঞ্চিত খোঁচা মারা খোঁচা মারা হয়েছে, সেই গানটা আমরা একটু ছোট করে শুনে আসি।
সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল,
সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল,
আহা কি মধু আছে ওই তোমার নামেতে বাবা ফুটবল,
কি মধু আছে ওই তোমার নামেতে আহা ফুটবল।
এই গানটা কিন্তু একটা সময় খুব পপুলার একটা গান ছিল,
খুবই পপুলার একটা গান, যেখানে যে গানে আসলে আমি বললাম ক্রিকেটকে খোঁচা মারা হয়েছে, সব খেলাতেই সে খোঁচা মেরেছে, যেমন হকি স্টিককে বলেছে এটা লাঠি লাঠির
খেলা নয়, হ্যাঁ
হ্যাঁ রাগবিকে নিয়ে রাগবির বলছে এটা গুতোগুতির খেলা না, সব খেলা নিয়ে খোঁচা মারছে, বলছে একমাত্র খেলা বাঙালির প্রাণের খেলা ফুটবল খেলা ছিল। যাই হোক, আমাদের বাঙালির প্রাণের খেলা এখন ক্রিকেট হয়ে গেছে, সময় বদলায় আমাদের সবকিছুই বদলায়। এবং বগারা যেই মুহূর্তে হাড় ভাঙা গ্রামে পৌঁছেছে সেই সময় একটা কাণ্ড ঘটে, মনসা সে তো খুবই মাস্তান টাইপের, কিন্তু মাস্তান টাইপের হলেও সে অনেক নীতিবান একটা মেয়ে, সে অন্যায় সহ্য
করতে পারে না,
এবং সে দেখে যে সেই গ্রামের একটা ছেলে একটু বেশি বয়সী, মানে একদম ছোট না, কিশোর এক বলা যায়, একটা কিশোর, সেই তার চেয়ে কম বয়সী একটা ছেলেকে চট্টর মেরে তার কি একটা খেলনা নিয়ে নিছে, এবং সে
মার্বেল টাইপের কিছু একটা খেলনা,
এবং মনসা যেহেতু অন্যায় সহ্য করতে পারে না, সে ওই ছেলেটাকে একটু বয়সে যে বড় তাকে গিয়ে সমানে চাটি মারছে।
সোজা কথায় বলা যায় যে বিচার করতে আসছে মনসা সেই ছেলেটাকে নিয়ে যে তুই কেন এর মার্বেল নিয়ে নিছিস এখন ফেরত দে,
এবং এটা নিয়ে সে মোটামুটি চট্টর মেরে মার্বেলটা কেড়ে নিয়ে তাকে ওই ছেলেটাকে ওখান থেকে ভাগায় দেয়। তো ছেলেটা যখন ছেলেটাও তো ছেলেটা দৌড়ে পালায়, একটু পরে দেখা যায় ছেলেটা তাকে ভ্যাংচাচ্ছে যে মনসা ওই একটা ছড়া কাটে, গ্রামে থাকে না যে ছড়া কেটে কেটে বিদ্রুপ করা, বলতেছে মনসা তুই তো অমুক তোর কখনো বর জুটবে না। এটা শুনে মনসা খুব খেপে গেছে, খেপে গিয়ে সে হাতের কাছে যেসব ঢিল টিল পাচ্ছিল ওগুলো ছুড়ে মারছিল ছেলেটার উদ্দেশ্যে, আর ছেলেটা ঢিল একটা দুইটা খেয়েছে, ছেলেটা ওখান থেকে পালাই গেছে। ওই সময়ই কলকাতার সেই ফুটবল টিম সর্বমঙ্গলা টিম বগা এবং তার টিম এসে ওই জায়গায় পৌঁছেছে, এবং তাকে অভ্যর্থনা জানানো হয়েছে তাদের সেই দলটাকে গ্রামের দল ঢিল দিয়ে। তো এরা তো অবাক, এরা বলতেছে এখন তো খেলাই শুরু হলো না, তারা গিয়ে ঢিল ঢিল শুরু করছে, খেলা শুরু হলে না জানি কি হবে, এরা কি মাস্তান রে বাবা। এবং পাশ থেকে একজন বলতেছে এরা এমন মাস্তান, দেখ মূল ঢিল ছাড়ার নেতৃত্বে ঢিল যে ছুটতেছে তার নেতৃত্বে আছে একজন মহিলা মাস্তান, এটা মেয়ে মাস্তান। এবং তারা এগিয়ে গিয়ে বললো যে আপনারা তো মানে ভারী ইয়ে, আমরা মাত্রই গ্রামে পা রাখলাম আর আপনারা আমাদের ঢিল ঢিল মেরে স্বাগত জানাইলেন, অভ্যর্থনা জানাইলেন। এই কথা যখন বলতেছে ওই সময় গ্রামের কয়েকজন লোক এসে বললো এই চাঁদা দেন চাঁদা, এরা আরো অবাক, ভাই আমরা তো খেলতে আসছি আমাদের কাছে আপনি চাঁদা যাচ্ছেন কেন, কেন চাঁদা এই গ্রামে নিয়ম হচ্ছে এই গ্রামে যে ঢুকবে তাকে চাঁদা,
ফাইনাল খেলতে আসছে বলেই তোমাদের কাছে আরো বেশি চাঁদা আমরা চাচ্ছি
না। তারা তখন যুক্তি দেখায় ভাই আমরা তো ফাইনাল খেলতে আসছি, সে বলে যে ফাইনাল খেলতে আসছি নিজের আরো বেশি চাঁদা দিতে হবে, চাঁদা যদি না দেন আপনাদেরকে চাঁদা ঢুকতে দেবো না। তখন মনসা, যেহেতু মনসা অন্যায় সহ্য করে না, তখন সে মনসা প্রতিবাদ করে ওঠে এবং বলে কিরে তোরা একটা গ্রামের অতিথি, এরা আসছে আমাদের এখানে ফুটবল খেলতে, তোরা তাদের কাছে চাঁদা চাচ্ছিস, এটা এটা কেমন কথা,
কোন টাইপের কথা,
তোরা তো একদম খুবই মানে যা তা যা ভাব। তখন বগা প্রথম খেয়াল করে যে মেয়েটাকে প্রথম দেখা যতটা ইয়ে ভেবেছিলাম ততটা রুড়ো মেয়েটা না, মেয়েটা আসলেই ভালো মেয়ে,
একটু নরম স্বভাবের মেয়েটা,
এবং সেই মেয়েটাই বলে যে তোমাদেরকে তো আমাদের এখানে স্কুল ঘরে রাখার ব্যবস্থা করা হয়েছে, চলেন আপনাদেরকে আমি পদ দেখিয়ে নিয়ে যাই। এবং তখন সে পদ দেখিয়ে নিয়ে যাচ্ছে, তখন হঠাৎ করে বগা আমাদের সিনেমার নায়ক প্রধান ফুটবলার, ফুটবল সর্বমঙ্গলা ফুটবল দলের প্রধান ক্যাপ্টেন, সে হঠাৎ করে মেয়েটাকে তুমি করে সম্বোধন করে এবং সঙ্গে সঙ্গে খেপে যায় মঙ্গলা, খেপে গিয়ে বলে এখন আমাদের পরিচয়ই হইল না, তার মধ্যে তুমি মানে তুমি আমাকে তুমি করে বলতেছ। তখন নায়ক বলে তুমি তো আমাকে তুমি করে বলতেছ, বলে তুমি আমাকে তুমি করে বলবা আর আমি তোমাকে আপনি করে বলবো সেটা তো হবে না, তুমি আমাকে তুমি করে বললে আমি তোমাকে
তুমি করে
তুমি করেই বলবো। এবং সেখানে যে তারা আছে তারা প্রথমে বুঝে গেছে যে এখানে টিকাটা খুব মুশকিল হবে, কারণ প্রথমত এসেই তাদের কপালে জুড়েছে ঢিল, দ্বিতীয়ত জুটেছে এমন একটা মাস্তান টাইপের মেয়ে যে মুখের ওপর ঠাস ঠাস করে কথা বলে। এরা এর মধ্যে খবর পেল যে এলাকায় যে মানে এই ম্যাচের যে রেফারি আছে রেফারি, সে নাকি একটু স্থানীয় টিমটাকে একটু বেশি ফেভার করে।
আচ্ছা আমরা কি এখানে বলেছি যে সেই রেফারিটা আসলে কি?
না না, রেফারি তখনো আসেনি, রেফারি একটু পরে আসবে।
আচ্ছা,
তো ওই রেফারি হচ্ছে সম্ভবত তার নাম থেকে বরেন, বরেন্দা, বরেন্দা হচ্ছে সে খুবই ভালো রেফারি, খুবই গ্রামে সে রেফারিংটা খুব ভালোভাবেই করে, মোটামুটি নাম ডাক আছে। কিন্তু বরেন্দা যেটা করে একটু লোকাল টিমটাকে একটু বেশি সাপোর্ট করে, আছে নাকি কিছু তোমার সিদ্ধান্ত মনে করো?
রেফারি আসলে থাকে হয়তো বরেন্দা না, রেফারি থাকে
একটু পরে বোঝা যাবে যে রেফারি চেঞ্জ হয়, কারণ হচ্ছে যখন তারা খবর পায় যে এই রেফারি যেই দলকে ফেভার করে সেই দল জিতে যায়, তখন এদের যে ভাইস ক্যাপ্টেন উত্তম কুমারের শ্যালক, সেও তো এসছে টিমের সঙ্গে, ভাইস ক্যাপ্টেন কাম গোলকিপার, সে বলে ও এই কেস, আমি দাঁড়াও আমি রেফারিকে ম্যানেজ করে আসতেছি। পরে সে রেফারির সঙ্গে রেফারিকে খুঁজে বের করে, দেখে রেফারি এক চায়ের দোকানে চা খাচ্ছে, তখন সে ফ্রেশ হেভি তেল তেল মারা শুরু করে, আরে আপনি তো অনেক নাম করা রেফারি, আপনার কি ঘাড় ভাঙা গ্রামে পড়ে আছেন, আপনার আসলে ব্রাজিলে যাওয়া উচিত, আপনার আসলে ইউরোপের বার্সেলোনার ফুটবলে চ্যাম্পিয়ন্স লিগে আপনার আসলে গোল রেফারিং করা উচিত,
তার জন্য একটা গিফটও সে নিয়ে আসে।
সে বলে আর বলবেন না, এইসব পাড়া গায়ে থাকি কি সব খাই, চা খেয়ে খেয়ে জিভটা একেবারে বিস্বাদ হয়ে গেল। তখন বলে আমি আপনার জন্য বিশেষ স্পেশাল চা নিয়ে এসেছি, বলে একটা বোতল তার হাতে ধরিয়ে দেওয়া হয়, একটাই উদ্দেশ্য, রেফারি এই বোতল পেয়ে জেনে খুশি হয়।
এবং সেই বোতলের গায়ে লিখেছিল ডেটল,
হ্যাঁ বোতলের গায়ে লিখেছিল ডেটল, যাই তো আমাদের সামনে প্রায় সময় পেপসি কোকা কোলা খায় আমরা জানি না, মানে সেটা আসলে গায়ের মধ্যে পেপসি কোকা কোলা লেখা থাকলেই যে সেটা পেপসি এবং কোকা কোলা, এবং গায়ের মধ্যে ডেটল লেখা থাকলেই যে সেটা ডেটল, কারণ ডেটল আমরা জানি যে ডেটল গট গট করে খাওয়া যায়, হ্যাঁ কিন্তু সেই রেফারি গট গট করে পুরো এক বোতল ডেটল,
এবং সেই ডেটলটা দেখে কিন্তু খুব খুশি হয়েছিল।
একটু পরে ম্যাচ শুরু হবে, তো আমাদের ওই যে ন্যারা যে সবকিছু রিলে করে সম্প্রচার করে ধারা বিবরণী দেয় কমেন্ট্রি দেয়।
আচ্ছা তার আগে আর একটু বলে রাখি যে বগা হচ্ছে তখন রেডি হচ্ছিল,
আচ্ছা
গেট আপ
করছে,
হ্যাঁ তো তখন হচ্ছে ও জানালার পাশে দুটা মোজা রেখে ও হচ্ছে শার্ট প্যান্ট ইন করে পড়লো, পরার পরে ও যখন একটা মোজা পরতে গেল তখন মোজার ভিতরে কি একটা জানি ওর পায়ের ভিতরে আটকালে, এবং ও সাথে সাথে সাপ সাপ করে চিৎকার শুরু করলো, এবং ওদের রুমের দলের যতগুলো লোক ছিল সবাই দৌড়ে আসলো যে হ্যাঁ ওকে সত্যি সত্যি সাপ কামড় দিয়েছে, একেবারে সবাই পাটা বাঁধা শুরু করলো, লাঠি সোঁটা নিয়ে আসলো সবাই মিলে, দিয়ে তারপরে সেই সাপটাকে কিন্তু তখন কেউ দেখেনি চোখে যে আসলে কি, আসলে ও তো সাপ সাপ করে অজ্ঞান হয়ে যাচ্ছে, সে বারবার বলতেছে যে আমি মরার আগে একবার দাদাকে দেখতে চাই, একবার বৌদিকে
দেখতে চাই,
আমার বিয়ে আর হলো না করা, এই টাইপের
কথাবার্তা হলো না রে, সে তো ভাবছে
তার বলতে বলতে ওকে তো সাপে কামড় দিয়ে দিছো নাই হয়ে যাচ্ছে একেবারে শেষ। দিয়ে তারপরে ওখানকার যে কেয়ারটেকার ছিল, ওদের স্কুল ঘরে থাকার ব্যবস্থা করা হয়েছিল, সেখানকার যে কেয়ারটেকার ছিল সে হুট করে দৌড়ে আসলো চিল্লা চিল্লি শুনে যে কি হয়েছে কি হয়েছে কেন এত চিল্লা চিল্লি, তো ওরা বলছে যে বগাকে সাপে কামড় দিছে, কোথায় সাপ, ওই যে মোজার ভিতরে, তখন সে করলো কি মোজাটা নিয়ে সাপটাকে বের করার চেষ্টা করলো, এবং সবাই তখন চিল্লা চিল্লি শুরু করলো যে না 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 এখানে এই কাজ করিও না, বাইরে নিয়ে যাও মোজা, এটার ভিতরে সাপ আছে সাপ আছে, এবং এমন করতে করতে কেয়ারটেকার শেষ পর্যন্ত সেই মোজা থেকে একটা ব্যাং বের করলো, এবং সেটা নিয়ে পরবর্তীতে সবাই হাসাহাসি করছে যে একটা ব্যাংকে তুই সাপ বলি, এবং এই কাজটা যার ছিল সেটার
মনসা,
মনসা
আনডাউটেডলি মোজার মধ্যে ব্যাংক ঢুকে দেওয়া, এইরকম বৈপ্লবিক বুদ্ধি একমাত্র মনসার মাথাতেই আসবে। কিন্তু প্রবলেম হচ্ছে কি, এরা গ্রামের ব্যাংকটেশ্বর গোল্ড কাপ টুর্নামেন্টের সভাপতি যেই রেফারিকে ঠিক করেছিল যে রেফারি তাদের পক্ষে একটু একটু সিদ্ধান্তগুলো দিবে, এবং এরই মধ্যে কলকাতার ইয়েরা তাকে এক বোতল ডেটল খাইয়ে কনভিন্স করে ফেলেছে, মানে সে দুই পক্ষে টিমে নিয়ে নিছে, একটু পর আবিষ্কার করা গেল সে এক বোতল ডেটল খেয়ে টলছে, ডেটল খেয়ে যে মানুষ আমি জানতাম ডেটল খেলে মানুষ হাসপাতালে ভর্তি হয়, কিন্তু এই প্রথম দেখা গেল ডেটলকে সে টলছে এবং বলছে কোনো চিন্তা করবেন না সব দিয়ে দেবো, গোল্ড টোল যা আছে সব দিয়ে দেবো, মানে সে মানে এতই বেহেড মাতাল হয়ে গেছে সে বল সেই গোল দিয়ে দিবে, মানে গোল যদি নাও হয় সে আশ্বস্ত করতেছে গোল যদি নাও হয় আমি গোল দিয়ে দেবো, একদম একের গোল দিয়ে দেবো, তো এরা তো বুঝলো যে একে দিয়ে আর যাই হোক রেফারিং করা যাবে না। এখন রেফারি কে হবে? হঠাৎ করে আবিষ্কার হইল পাড়ার যে তোতলা ভট্টচাঁদ
পূজারি,
পূজারি পুরোহিত তোতলায় যে আমার মতো সেই রবি ঘোষ, তাকে রেফারি বানাতে হবে। এখন সে হচ্ছে,
এবং তাকে শর্ত দেওয়া হলো যে তোমার যত টাকা পয়সা ধার দেনা আছে সবকিছু মাফ করে দেওয়া হবে, কিন্তু তুমি রেফারিং করো এবং আমার দলকে জিতে দাও।
শর্ত একটাই, তাকে তার দলের পক্ষে বাঁশি বাজাতে হবে। এবং এটা যেটা করলে যেটা হবে, ওই জমিদারের কাছে পাড়ার পুরোহিতের সব জমি জমা বন্ধক রাখা আছে, সে কথা দিয়েছে তুমি জাস্ট পুরোহিত মশাই আপনি করে বলে, ইনফ্যাক্ট পুরোহিত আপনি জাস্ট একটা কাজ করেন বা তুমি করে বলে, যাই হোক বলে যে আপনি আমার দলকে জিতিয়ে দেন বা তুমি আমার দলকে জিতিয়ে দাও, এর বিনিময়ে তোমার যত দেনা পাওনা আছে বন্ধক আছে আমি ইয়ে করে দেবো। এ বলে তোতলা বলে আমি বলে হ্যাঁ আপনি বলে আমি, মানে সে তো জীবনে ফুটবলই খেলে নাই, ফুটবল খেলার নিয়ম কানুন কি সে জানে না। তখন পাশ থেকে একজন বলে আপনি খুব ভালো রেফারিং করবেন কারণ আপনি হচ্ছেন খুবই ভালো, হবে আপনাকে ওরা তখন শিখাই দেয় যে হাত বল যদি হাতে লাগে হ্যান্ড বল হবে, একটু শিখাই দেবে ফুটবলের বেসিক,
এবং সেই সেখানের ভিতরে থেকে কথায় কথায় পেনাল্টিতে যাবে,
এবং সে একটাই বলে জাস্ট আমাদের দলের পক্ষে একটা দুটা পেনাল্টি দিতে হবে, এইটা জাস্ট। মাঠে সবাই অপেক্ষা করছে, সবাই বুঝতে পারছে না খেলা কেন চালু হচ্ছে না, কেউ তো জানে না যে রেফারি সব জিয়ে দেবো বলে এক বোতল বোতল ডেটল খেয়ে পড়ে আছে। হঠাৎ করে গ্রামের সবাই আবিষ্কার করে রেফারি হিসেবে যেই নরেন্দ্রার নামার কথা সে নামছে না, নামছে পাড়ার পুরোহিত তোতলা ভট্টচাঁদ।
রেফারি তো দেখছি বরেন গাঙ্গুলি নয়, এ তো আমাদের গায়ের পুরো তোতলা ভট্টচাঁদ, সমস্ত প্লেয়ারদের ডাকছে, প্লেয়ারটা এসে দাঁড়াচ্ছে, হ্যাঁ প্লেয়ার এসে গেছে, বলটাকে পাতা হচ্ছে,
ফুটবল টিম কিন্তু মানে হাড়ভাঙ্গা একাদশ খুবই চমৎকার স্টার্ট করেছে ম্যাচে, আমি একটু ধারাবাহিক বর্ণনা দেওয়ার চেষ্টা করি। তারা একের পর এক আক্রমণ করছে, কিন্তু সেই আক্রমণ গোলকিপার দুর্দান্ত গোলকিপার কলকাতার তার গোলকিপার ব্যাপক একের পর এক সেভ করছে, একের পর এক আক্রমণ করছে, একের পর এক সেভ করছে, করতে করতে অবশেষে ফার্স্ট টাইমে ফার্স্ট হাফে 45 মিনিটের মধ্যেই হাড়ভাঙ্গা গ্রামের দলটা একটা গোল দিয়ে দিচ্ছে কলকাতার দলকে, এবং এরা তো মহা খুশি যে
মাঠ ভেঙে
একদম সবাই মহা খুশি, 1-0 গোলে আমাদের হাড়ভাঙ্গা গ্রাম এগিয়ে আছে, জমিদারও খুশি যাক ম্যাচ জিততে যাচ্ছে,
তোতলা ভট্টাচার্য জিতাই দিচ্ছে আমাদেরকে,
তোতলা ভট্টাচার্য ইনফ্যাক্ট তখনও লাগে নাই, তাতেই একটা গোল ওরা দিয়ে ফেলছে। এবং এর মধ্যে জমিদার তুই এক কাজ কর এরকম 40 মন মিষ্টি নিয়ে আয়, হ্যাঁ এরকম তোতলা ভট্টাচ পেনাল্টি দিছিল, হ্যাঁ রাইট তোতলা ভট্টাচার্য কিন্তু পেনাল্টির উপর দিয়ে পারছে, যাই হোক হাফ টাইমে জেতার পর যেটা মানে হাফ টাইমে 1-0 গোলে এগিয়ে থাকার পরেই তারা মোটামুটি ধরে নিছে যে দল জিতে যাচ্ছে, দল আর হারবে না, এবং মোটামুটি তারা উৎসব টুৎসবের আয়োজন পটকা টটকা সবকিছু আয়োজন সম্পূর্ণ। তো ওরা পাশ থেকে বলতেছে যে প্রেসিডেন্ট সাহেব কেবল তো হাফ টাইম হইলো, আরো তো 45 মিনিট খেলা বাকি আছে, বলে না আমি বুঝছি আজকে আমরা জিতবো, এই সবাই 40 মন মিষ্টি কিনে নিয়ে আসো, যা আছে আজকেই হবে আমাদের গ্রামে মহল্লায় ব্যাপক
তোতলা ভট্টাচার্য সবকিছু মাফ করে দেওয়া হলো, বরঞ্চ তাকে আরেকটা জমিও সম্ভবত
খুশি বলে ওর এই নায়েব মশাই ওর যে ইয়েটা আছে বন্ধক রাখার যে দলিলটা আছে আপনি কালকেই সেই দলিলের উপর বড় করে লিখবেন সকল দেনা পাওনা বুঝিয়া পাইলাম বলে তার দলিল তাকে ফেরত দিয়ে দেবেন, সে খুব খুশি। কলকাতার টিমটা খুবই কলকাতার টিমটা খুবই হতাশ, তারা 1-0 গোলে পিছিয়ে পড়েছে। তারা এক্সপেক্ট করেছিল যে এখানে এসে তারা হারভাঙ্গা টিম যে এত ভালো খেলবে তারা বুঝতে পারেনি, এবং ওরা বলে আরে তো 45 মিনিট আছেই, এত হতাশ হচ্ছিস কেন? সবচেয়ে বেশি হতাশায় ভেঙে পড়েছে বগলাকে রেখে ওরা বাকিরা মিলে বলে চল একটু আমরা আইসক্রিম টাইসক্রিম খেয়ে আসি, গলাটা অনেক শুকিয়ে গেছে, চল। বগলা যাবে না, তার মন খুব খারাপ, 1-0 গোলে সে পিছিয়ে আছে, সবচেয়ে বড় তার টেনশন হচ্ছে।
ওর চিন্তা সব সময় ছিল যে দাদা এখন কি বলবে,
দাদা এখন কি করবে, দাদা তো আমাকে বাড়িতেই ঢুকতে দেবে না,
আমরা যদি হেরে যাই তাহলে দাদা কি বলবে,
দাদা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে তো দেবেই, কে জানে হয়তো আমাকে আর জীবনে সত্যি সত্যি আর বিয়ে দেবে না। এই যখন দুশ্চিন্তা করছে বগলা, হেরে যাওয়ার দুশ্চিন্তা, দাদা তাকে বাড়িতে ঢুকতে দেবে কিনা এই দুশ্চিন্তা, সেই সময় হঠাৎ করে গাছ থেকে দেখা যায় তার গলার মধ্যে কে যেন একটা মালা ছুড়ে মারল। সেই মালা প্রেমের মালা না, সেই মালা ফুলের মালা না, সেই মালা কোন রোমান্টিক মালা কিছু না, সেই মালা হচ্ছে
জুতোর মালা,
ঘুটের মালা। ইনফ্যাক্ট ঘুটে হচ্ছে, অনেকে আমাদের বুঝবে না, জুতোর মালা এখন আমরা বুঝি। সেই সময় গ্রামে মানুষকে চূড়ান্ত রকমের অপমান করতে হইলে ঘুটের মালা গলায় পরাই দিত। ঘুটেটা হচ্ছে গোবর শুকাইলে তাল তাল গোবর অনেকটা পাতার মতো হয়, সেটা হচ্ছে ঘুটে বলে। সেই ঘুটের মালা কারো গলায় পরিয়ে দেওয়া মানে হচ্ছে চূড়ান্ত রকমের অপমান, এবং সেই অপমান বগলাকে আমাদের সিনেমার নায়ককে কে করলো, নায়িকা। নায়িকা বলল যে তোমরা তো হারবাই, এই যে এখানে 11টা ঘুটে দিয়ে আমি 11টা মালা, একটা মালা বানিয়েছি তোমাদের প্রত্যেকটা প্লেয়ারের জন্য একটা করে ঘুটে, তুমি তো দলের ক্যাপ্টেন, এই কারণে আমি তোমার গলে গলায় পরিয়ে দিলাম। বগা তো মহা ক্ষেপসে এটা শুনে, এটা কোনো কথা হইল? একে তো হারতেছে তার টেনশন আছে, তার উপর অপমান। বগা বলে তুমি আমাকে ঘুটের মালা পরাইলা, আমি কথা দিচ্ছি তুমি আমাকে মালা পরাইছো আমি তোমাকে মালা পরাবো, এটা আমি প্রমিস করছি তোমাকে, এবং এই যে অপমান, এই অপমানের প্রতিশোধ আমি নেবই। এবং শুধু বলার কথা না, বগা বা বগলা আসলে অসাধারণ দুর্দান্ত রকমের একজন ফুটবলার, খুবই খুবই চমৎকার সে খেলে, এবং যখন তার মধ্যে একই তো আছে টেনশন, তার উপরে এই অপমান, বড় ধরনের খেলোয়াড়দেরকে যখন কেউ এইভাবে একদম আসল জায়গায় খোঁচাটা মারে,
জেদ চেপে যায় মাথায়,
ভীষণ রকমের জেদ চেপে যায়, এবং তারা প্রতিশোধের নেশায় টকবক করে ফোটে। এবং বগা যেটা করতে শুরু করে মাঠে নেমেই, 1-0 গোলে তার দল পিছিয়ে আছে, মাঠে নেমেই বগা একের পর এক গোল করতে শুরু করে, একের পর এক গোল। আমরা একটু সেই গোলের ধারা বিবরণী শুনি। বগা একের পর এক গোল করছে, এলাকার মানুষ চিন্তিত, এবং ধারা বিবরণী দিয়ে যাচ্ছে ম্যাচের। এবং এইভাবে গোলের পর গোল করছে, এবং রেফারি বাঁশির পর বাঁশি বাজাচ্ছে। রেফারির মানে গোল যত হচ্ছে এটা নিয়ে যতটা না দুঃখ পাচ্ছেন সভাপতি, সেটা তিনি দেখতেই পাচ্ছেন যে মানে অলরেডি 6-7টা গোল হয়ে গেছে, এবং সভাপতি দেখতে পাচ্ছেন যে হারছে, তো একটা হারের কষ্ট তো আছেই, দল হারছে, এটা তো একটু একটু এই জায়গায় একটু সান্টা দেন। সে তো মহা মহাকে দেখেছে, পুরো আমার টিম আমি তোকে পাঠাইলাম, আমি তোর জমি জমা বন্ধক আছে সেইগুলো আমি ফেরত দিব বললাম, আমাদের পক্ষে বাঁশি বাজানোর জন্য, তুই ওদের পক্ষে বাঁশি বাজাচ্ছিস।
মজার ব্যাপার এটা ছিল যে তোতলা ভট্টের মাঠে নেমে সে সভাপতির দিকে বারবার তাকায় যে বাঁশি কি বাজাবো, বাঁশি কি বাজাবো, মানে সে নিজে আসলে জানে না কখন কি করবে।
একটা তো হচ্ছে সে খেলার নিয়ম কানুন সম্পর্কে কারণ ধারণা নাই, এবং সে যেহেতু তার বন্ধক বাধা আছে জমিদারের কাছে, সে রেফারি হয়েছে তার, সে বাঁশি বাজাবে, সবাই তার দিকে তাকা থাকবে, সে প্রেসিডেন্টের দিকে তাকায় নির্দেশে বাঁশি বাজাবো, এরকম করতে করতে মহা খেপে গেছে। অলরেডি ধরেন শ্রোতাদেরকে বলছে, অলরেডি ধরো যে আমাদের কলকাতার টিম 8-1 গোলে এগিয়ে আছে, সেই সময় দুইটা সিদ্ধান্ত নেয় জমিদার মশাই, গোবর মশাই। একটা সিদ্ধান্ত হচ্ছে পুরোহিতের যেই বন্ধক রাখা কাগজপত্র আছে সেইটা তো ফেরত দেওয়া হবেই না, প্রশ্নই আসে না, এই যে লাফাচ্ছে দেখো না কি হবে লাফাচ্ছে
কাল ভোরে সদরে গিয়ে দশটার সময় কোর্ট খুলবার সঙ্গে সঙ্গে ওই রাজকেল ভট্টাচার্যের নামে একটা উচ্ছেদের মামলা রুজু করা যাবে, মনে থাকে যেন।
সে বলছে নায়েব আগামীকাল সকালেই প্রথম যে মামলাটা দায়ের হবে কোর্টে সেটা হচ্ছে এই পুরোহিতের এগেনস্টে। এত বড় সাহস, আমার দল খাচ্ছে গোল আর তুই বাজাচ্ছিস বাসি, এত বড় সাহস দে ওর নামে মামলা ঠুকে দে। উচ্ছেদের মামলা মানে হচ্ছে এখন আর কোন মুক্তি নাই, সেখান থেকে তাকে উচ্ছেদ করা হবে। এবং আরেকটা সিদ্ধান্ত নিয়েছেন গোবরবাবু, হাঁটতেছি তো হাঁটতেছি, কিছু প্লেয়ার নামায় দেওয়া হয় যে তুই এক কাজ কর, সবচেয়ে বেশি গোল তো দিচ্ছে হচ্ছে বগলা, তোর যেটা কাজ হচ্ছে তুই বগলাকে একদম মেরে শোয়াই ফেলবি। এবং সেই সময় গ্রামে এরকম একটা দুটা টিম প্লেয়ার থাকেই যে মারামারির জন্য এক্সপার্ট। এবং মারামারি, হ্যাঁ আমরা একটু শুনি,
খেলা ভাঙো তারপর তোমার আমি ঠ্যাং ভাঙবো, ঠাকুর কি দেখিস
যে ঠ্যাং ভাঙা বিশেষজ্ঞ তাকে নামিয়ে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে হঠাৎ করে রেফারি হাতে বল নিয়ে নিয়েছে, এখন হাতে বল নিলে হ্যান্ডবল হয় সে জানে।
আর একটু মজা করে বলা যায় যে পা থেকে বলটা গড়াই গড়াই রেফারির হাতে চলে গেছে,
এবং হাতে উঠলে সে হ্যান্ডবলটাকে এটা শেখানো হয়েছে, সে হ্যান্ডবলের সিদ্ধান্ত দিছে, কিন্তু হ্যান্ডবল তো করছে রেফারি। এখন সে বুঝতে পারতেছে না এই হ্যান্ডবলের সিদ্ধান্ত কার পক্ষে যাবে, কলকাতার পক্ষে যাবে নাকি হাড়ভাঙা গ্রামের পক্ষে যাবে। তাকে জাস্ট এতটুকু বলা হয়েছে যে এই হাতে বল যাবে, আপনি হ্যান্ডবলের বাসি বাজাবে। এখন সেই যে হাতে বল তুলছে সে এখন বুঝতে পারছে না খেলা এখন আগাবে কি হবে। বাইরে থেকে বলে ড্রপ দেন ড্রপ দেন, মানে ওয়ান ড্রপ দিয়ে খেলাটা কোনো মতে চালু করতে। এবং খুবই 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 সাফল্যের সঙ্গে রেফারি খেলা চালু করেছেন। এবং যখন ১২ এক গোল হয়,
এখানে বলা হয়েছে এক ডজন গোল,
সে বলেছিল বগা মাঠে নামার আগে, বগা নামার মাঠে নামার আগে বলছে এক ডজন গোল।
আচ্ছা হ্যাঁ,
ইয়েকে বলছিল মনসাকে, এবং সত্যি সত্যি এক ডজন গোল দিয়েছে। এবং ফুটবলে সেই সময় নিয়ম ছিল বা এখনো গ্রামে মহল্লা একটা নিয়ম থাকে যে ১২টা গোল হলে জার্সি বা ১৩টা গোল হলে জার্সি খুলে নেওয়া হয় অপোনেন্ট টিমের। এবং এই টেনশন করছে ন্যাড়া যে ধারা বর্ণনা দিচ্ছে, সে বলতেছে না জানি এবার জামা কাপড়ের হাত পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে প্রেসিডেন্ট ঠিক করে এই ম্যাচ আর হইতে দেওয়া যাবে না, এক কাজ কর মাঠে লোক নামায় দে। এবং সঙ্গে সঙ্গে মাঠে লোক নামিয়ে দেওয়া হয়, মাঠে হু হু করে লোক ঢুকে পড়ে, ম্যাচটা পুরোপুরি পণ্ড হয়ে যায়।
পণ্ড হয়ে
যায় বগলা, দুটো হ্যাট্রিক করেছে, আবার বগলা বল পেয়েছে, হাড়ভাঙা গোলের কাছে ওদের সমস্ত প্লেয়াররা ছুটাছুটি করছে, তবু হাড়ভাঙার এতটুকু মনোবল ভাঙেনি, কুক বেঁধে খেলছে, বাংলাদেশের মতন ওরা মরেও মরেনি। ১১টা গোল সর্বমঙ্গলা, কলকাতার সর্বমঙ্গলা হাড়ভাঙা মাঠে রেকর্ড সৃষ্টি করলো, আবার বগুড়া বল পেয়েছে, মনে পড়ে যাচ্ছে নবীন সেনের পলাশির যুদ্ধের বর্ণনা, আবার আবার সেই কামান গর্জন,
বাবা আবার বগুড়া বল নিয়ে চলেছে, ধরেছে ভম্বলকে, ধরেছে কি যেন বলতে চাইছে, ভম্বল কি যেন ইশারা করলো, যাচ্ছে ভম্বল এগিয়ে যাচ্ছে, বুঝতে পারছি না প্রেসিডেন্ট নিজেই বল মেরে, ভম্বল মেরেছে, ও প্রচন্ড গুরুতর,
এবং মাঠে ব্যাপক গন্ডগোল শুরু হয়েছে, ম্যাচ টেস বন্ধ। এই অবস্থাতে কলকাতার প্লেয়াররা কোন মতে জান প্রাণ হাতে নিয়ে তাদের সেই যে স্কুলে তারা উঠেছে, উঠে এসে বসেছে, থাকার ব্যবস্থা করা হয়েছে, সেখানে এসে তারা বিশ্রাম নিচ্ছে। মাত্র ম্যাচের মনে সময় পাঁচ কি ছয় মিনিট বাকি ছিল, ম্যাচটা পাঁচ ছয় মিনিট হয়ে গেলেই তারা জিতে যায়। এবং গ্রামে এইসব পরিস্থিতিতে যেটা হয়, ম্যাচটাই গ্রামের লোকজন মাঠে ঢুকে গিয়ে ম্যাচটাই ভণ্ডুল করে দিয়েছে, যেহেতু ম্যাচটা পুরো কমপ্লিট হয় নাই তাদেরকে শিল্ডও দেওয়া হয় নাই। এবং এদিকে গ্রামের জমিদার মশাই সে ঠিক করেছে সে আর এই জীবন রাখবে না, তার জীবনের একটাই স্বপ্ন ছিল যে বারবার বলে আসছে শিল্ড যেতে দেব না, শিল্ড সে বাড়িতেই রাখবে, গ্রামেই রাখবে, তার আর এই জীবনে বেঁচে থাকার কোনো মানে হয় না। সে ঠিক করেছে সে সুইসাইড করবে, বা হ্যাঁ মারাই যাবে, সে ঠিক করেছে মারাই যাবে। সে বলছে তাকে সবাই সান্ত্বনা দিচ্ছে, না এই সান্ত্বনায় কাজ হবে না, আমি মারা যাবো। তখন তার যেসব চাটুকার থাকে, সেই চাটুকারদের একজন একটা খুব ভালো বুদ্ধি দিল, যে আমি আপনাকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি, এতে সাপও মরবে লাঠিও ভাঙবে
না।
কি সেই বুদ্ধি? তখন বলে আপনি আমাদের পাশের রুমে একটু আসেন, এখানে সবার সামনে এটা বলা যাবে না, কারণ এই কথা যদি কানাকানি হয়ে যায় তাহলে এই মানে এটা এমন অব্যর্থ পরিকল্পনা, অব্যর্থ ঔষধ কাজ হবেই, আপনি দেখবেন আমাদের জয় আমাদেরই হবে। তখন সেই বুদ্ধি দিতে তারা পাশে কাপ আমাদের এখানেই থাকবে। কিন্তু কি সেই বুদ্ধি যে 12-1 গোলে একটা দল হেরে গেছে
কিন্তু কাপ তারপরে হার ভাঙা গ্রামেই থাকবে,
হার ভাঙা এই পরাজয় হার ভাঙা গ্রামের জয়ই হবে, বা এই জয় হার ভাঙা গ্রামেরই জয় হবে, কলকাতার জয় হবে না, এই বুদ্ধি গ্রামের জমিদারকে দিচ্ছে তারই এক মো সাহেব, তারই এক চাটুকার। বিরতির পর এসে আমরা শুনবো কি সেই বুদ্ধিটা ছিল। ছোট্ট একটা বিরতি নিয়ে আমরা ফিরে আসছি, তোমরা শুনছো মেন্টস বাতি জ্বালাও,
মেন্টস বাতি জ্বালাও, মেন্টস বাতি জ্বালাও।
তোমরা শুনছো মেন্টস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে আছি আমি রাজীব হাসান,
আমি লিমি,
এবং আমাদের সঙ্গে জাহিদও আছে। আজকে মঙ্গলবার, আমরা একটা গল্প বলছি, গল্পটা হচ্ছে ধন্নি মেয়ে সিনেমার গল্প, যে গল্পে আমরা দেখলাম এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সঙ্গে মাঝখানে যুক্ত হয়েছে তাদেরকে ছোট্ট করে গল্পটা একটু লিমিটেড গল্পটা ছোট করে এই পর্যন্ত কি হলো, চার পাঁচ লাইনে বলো।
হ্যাঁ, হাড়ভাঙা গ্রামে যে জিতে গেল কলকাতা টিম, এবং জেতাও না ঠিক,
ম্যাচটা কোনো শেষ হয়নি,
ম্যাচটা আসলে ভন্ডুল হয়ে গেল ওরা এক ডজন গোল দেওয়ার পরে, এবং তারা মন খারাপ করে আবার চলে গেল, ফিরে আসলো তাদের যেখানে থাকার ব্যবস্থা করা হয়েছিল সেখানে, এবং সেখানে এসে তারা এই ম্যাচটাকে নিয়ে আসলে আলোচনা করছিল যে সেখানে কি হলো, কি হতে পারত, বা তাদের হাতে তখন পর্যন্ত কাপ আসলো না।
আমি না যেটা হিসেবে গল্প বলতে বলতে না আমি ভুলে যাই এরপর কি হয়েছে। আচ্ছা তুমি বলতো স্যার, আমি একটু খেয়াল করার চেষ্টা করতেছি এরপর কি হয়েছে। ইনফ্যাক্ট আমরা বিরতি ওই জন্যই নিচ্ছি, মাঝখানে আমি হঠাৎ করে ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম এরপর কি হয়েছে।
ইনফ্যাক্ট আমি নিজে ভুলে যাচ্ছি আসলে কতদূর কি বললাম,
আসলে খুবই ক্লান্তিকর একটা মানে রোজা রাখার এই রাত জেগে শো করার চেয়ে মানে শো শোনা বেশি কষ্টকর, আমি জানি না ঘুমায় পড়ছে কিনা, যারা চিন্তা করছিল যে খুবই অসাধারণ একটা গল্প মানে খুবই মজা। এটা আসলে মুভিটা যতটা না শোনার, মুভি তো প্রথমত মুভি শোনার কিছু না, মুভি দেখার একটা গল্পটা, আর এই গল্পটাতে এত মুভিটাতে এত মজার মজার এলিমেন্ট আছে যেটা হচ্ছে আপনার দেখার
আসলে বলে বোঝানো যাবে,
বলে বোঝানো যাবে না। যেমন যেমন এই দৃশ্যটা আপনি কিভাবে বোঝাবেন, বা এই দৃশ্যটা আপনি কিভাবে বলবেন যে কলকাতার টিম একের পর এক গোল দিচ্ছে, সেই গোল পোস্টে সবাই 11টা প্লেয়ার দাঁড়ায় আছে, এমনকি রেফারিও দাঁড়ায় গেছে, রেফারিও চেষ্টা করতে আমারই তো গ্রামের দল, একটা দুটা বল যদি আমি ঠেকাইতে পারি, এই দৃশ্য দেখার মধ্যে যেই মজা সেটা বলে বোঝানো যাবে না। আবার কলকাতার যে গোলকিপার, যেহেতু ওদের ওইদিকে বলই যাচ্ছে না, সে একটা বারে হেলান দিয়ে ঘুমাই গেছে, তো এই দৃশ্য বলে বোঝানো যাবে না। আমরা তারপরে ছোট ছোট লিঙ্ক আপ তোমাদেরকে এই জন্য দিচ্ছি, কারণ আমরা জানি এখানে আমরা যে গল্পগুলো বলি সেই গল্পের সূত্র ধরে তোমরা সেই মুভিটা দেখো, সেই গল্পের সূত্র ধরে তোমরা সেই গল্প বা উপন্যাসটা পড়ো, এই কারণে আমরা ছোট ছোট সূত্র দিচ্ছি। আমরা খুব মানে ফাস্ট ফরওয়ার্ডে তোমাদেরকে গল্পটা বলছি, আসল মজা তোমরা মুভিটাতে পাবা। মুভিটার নাম হচ্ছে ধন্নি মেয়ে, 1971 সালে মুক্তি পেয়েছিল, এবং সত্যিকার অর্থেই হাড়ভাঙা গ্রামের হৃদয় ভেঙে গেছে তাদের, কলকাতার টিম তাদেরকে 12-1 গোলে পিছিয়ে দিয়েছে, ম্যাচটা কোনো মতে ভন্ডুল করে দিয়ে মান সম্মান কি ঠেকানো তাতে গেছে, ম্যাচ ঠেকানো গেছে, মান সম্মান ঠেকানো যায়নি। গ্রামের এক লোক বুদ্ধি দিল গোবরবাবুকে যে আপনি এক কাজ করেন, আমাদের এই গ্রামের জন্য, আপনার জন্য, সবার জন্য বিপদের নাম হচ্ছে মনসা, মনসার সঙ্গে আপনি ওদের যে ডাবল হ্যাট্রিক করছেন, 6টা গোল দিচ্ছে, সেই ক্যাপ্টেন বগলার বিয়ে দিয়ে দেন। বগলার বিয়ে দিলে কি হয়ে যাবে, বগল আমাদের এই গ্রামের জামাই হয়ে যাবে, গ্রামের জামাইয়ের জয় মানে আমাদের জয়, সে 12-1 গোলে জিতছে মানে আমরা জিতছি, এটা তো হবেই। তার চেয়ে বড় লাভ যেটা হবে, মনসা হচ্ছে একটা বিপদ, মনসা যেখানে থাকেন মূর্তমান বিপদ, সেই মনসাকে আপনি আপনার শত্রুপক্ষের ঘরে ঘাট থেকে শুধু নামাচ্ছেনই না, বিদায়ী করে দিচ্ছেন না, এমন একজনের ঘাড়ে তুলে দিচ্ছেন যে আপনার শত্রু, মানে সে সর্বমঙ্গলার টিমের মালিক উত্তম কুমার, তার ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়ার পরিকল্পনা করতেছে। তো এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, মানে গ্রামে গিয়ে এরকম, আমার ধারণা গ্রামে অনেক ঘটনা ঘটছে যে গ্রামে গিয়ে ফুটবল খেলতে গিয়ে মানে মারপিট তো অহরহ হয়েছে, তবে খুবই বিরল ঘটনা হয়তো যে প্রতিপক্ষ টিম,
আমার মনে হয় যে পাড়ায় যেসব ফুটবল খেলা হয় মারপিট ছাড়া কোনো খেলা হয়নি
না, সেটাই। কিন্তু তোমাদের পাড়ায় কি বিয়ের ঘটনা ঘটছে এরকম, দল হেরে গেছে মান সম্মান ঠেকানোর জন্য?
জানি না, আসলে আমি কখনো ফুটবল খেলা দেখতে যাইনি।
আচ্ছা, যাই হোক, আমি এখন আফসোস করতেছিলাম যে পাশারি পাড়ার সঙ্গে আমার পাড়া গুপ্ত পাড়ার যদি কখনো ফুটবল টুর্নামেন্ট হইত। তো ছোট্ট করে আমরা সেই ইন্টারেস্টিং ব্যাপারটা দেখে আসি এবং এখানে আর একটা মজার ঘটনা ঘটে। পুরোহিত যেহেতু তোতলায় এবং সে মন্ত্র পড়তে গিয়ে, মন্ত্র তো আরো কঠিন, সংস্কৃত ভাষায় শ্লোক পড়তে হয়, তো তারা বুদ্ধি করে কলকাতা থেকে প্রচুর পরিমাণে তখন লং প্লে পাওয়া যেত, সিডির মতো দেখতে বড় ধরনের ডিস্ক, লং প্লে বলতো, কলের গান, যারা শুনেছেন তারা বুঝতে পারবে কলের গান, একটা চাকতি ঘুরতো, সেই চাকতির মধ্যে রেকর্ড করা থাকতো। এটা প্রথম প্রথম গ্রামোফোন প্রযুক্তি এসেছিল, তারপর ক্যাসেট এসেছে, তারপর সিডি, এখন তো সিডিও উঠে গেছে, এখন আমরা কম্পিউটার বা মোবাইলে গান শুনি। তো প্রথম দিকে ছিল গ্রামোফোন, সেই গ্রামোফোনের একটা লম্বা থালার মতো, সেই থালাটা ঘুরতো এবং বাসত, যাতে রেকর্ড যা রেকর্ড করা থাকতো সেটা বাসত। তো যেহেতু গ্রামের পুরোহিত মশাই তোতলায়, এ কারণে ঠিক করা হয়েছে যে কলকাতা থেকে বিয়ের লং প্লে কিনে নিয়ে আসা হয়েছে, অন্য প্রাশনের লং প্লে কিনে নিয়ে আসা হয়েছে, শ্রাদ্ধ মানে মানুষ মারা গেলে যেসব মন্ত্র পড়া হয় সেটারও লং প্লে কিনে নিয়ে আসা হয়েছে। এদিকে মনসা এবং বগলার বিয়ে হচ্ছে, কলের গানে বা গ্রামোফোনে লং প্লে বাজছে, বাজার কথা বিয়ের মন্ত্র,
তাদের বিয়ে হচ্ছে
বাজার কথা বিয়ের মন্ত্র, কিন্তু বাজছে অন্য একটা অন্য একটা অন্য কিছুর একটা মন্ত্র, যে বিয়ের মন্ত্র না, হঠাৎ করে একজন আবিষ্কার করেন, আরে আরে কি সর্বনাশ, এক কোন মন্ত্র বিয়ের সময় বাজছে। আমি একটু অংশটা শুনে আসি। তো ওই লং প্লের গায়ে লেখা থাকে, লেখা ছিল এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, পাঁচ নাম্বার, প্রত্যেকটার জন্য, যেহেতু সে তোতলায় তো ওই লং প্লেতে বাজলে তো সমস্যা নাই, সে লং প্লেতে বাজতেছে এবং সে জাস্ট মুখ নাচছে। তো হঠাৎ করে একজন আবিষ্কার করে বিয়েতে যেই মন্ত্র পড়ায় হিন্দু ধর্মে, ইয়েতে সেখানে তার বদলে পড়ানো হচ্ছে শ্রাদ্ধের।
হ্যাঁ, ওখানে একটা কথা ছিল অস্থিয়ং,
অস্থিয়ং বা ওই যে তোমার কিছু নদীর কথা বলে যে তোমার বৈতরণী, এইসব শুনে একটা মানুষ যে হেডমাস্টার ইনফ্যাক্ট তিনি আবিষ্কার করেন যে এটা এটা তো শ্রাদ্ধের, বিয়েতে কি কখনো শ্রাদ্ধের মন্ত্র বাজায় কিনা। তখন সেও জিপ কাটে পুরোহিত এবং বলে যে আচ্ছা ঠিক আছে আমি এখন আরেকটা অন্যটা বাজাচ্ছি। তখন বলে এটা আবার অন্নপ্রাশনের না, তো তখন সে আসলেই অন্নপ্রাশনের ডিস্ক লাগাতে যাচ্ছিল, পরে সে জিপ কেটে আবারও বলে না ঠিক আছে আমি এবার আসল আসল যেটা ওটা বাজাব। এবং এইভাবেই বিয়ে হয়ে যায় মঙ্গলা, তার নাম কি থাকে মনসা, আমি আসলে নামটা ভুলে যাচ্ছি, এত টায়ার্ড হয়ে গেছে সারাদিন কথা বলে, লিমি তো অলরেডি একদিকে কাত হয়ে ঘুমাচ্ছে, জাহিদও ঘুমাচ্ছে, আমাদের শ্রোতারাও ঘুমাচ্ছে, কেবল জেগে আছি আমি। এই হাসি কি তোমার, তুমি ঘুমন্ত অবস্থায় তোমার হাসিটা সুন্দর, ঘুমন্ত অবস্থায় তোমার হাসিটা সবচেয়ে সুন্দর। ইন্টারেস্টিং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার বলে আমাদের শ্রোতাদেরকে, আমাদের এখানে আমাদের এসি রুমে, মানে আমাদের এসি চলতেছে আর কি, শীতাতপ নিয়ন্ত্রিত রুমে, লিমির প্রচন্ড ঠান্ডা লাগতেছে, আমার প্রচন্ড গরম লাগতেছে এবং জাহিদের নর্মাল লাগতেছে, মানে একই টেম্পারেচার, তিন দুই রকম লাগতে পারে, কারো গরম লাগতে পারে, কারো ঠান্ডা লাগতে পারে, তিন রকম লাগতেছে, একজনের খুবই ঠান্ডা লাগতেছে, একজনের খুবই গরম লাগতেছে,
তিনজন মানুষ তো আলাদা আলাদা অনুভূতি হতে,
এবং উদ্ভট ব্যাপার, উদ্ভট ব্যাপার, এবং তার চেয়ে উদ্ভট ব্যাপার উদ্ভট ঘটনা আমাদের গল্পে ঘটছে, যেখানে খেলতে গিয়েছিল নায়ক, আনার কথা ছিল শিল্ড, যেখানে তারা ঘুটের মালার আদান প্রদান করেছে, এ ওকে ঘুটের মালা দিয়েছে, ও একে ঘুটের মালা দিয়েছে, এবং সত্যি সত্যি দেখা গেল সেই ঘুটের মালা বিয়ের মালায় রূপান্তরিত হল এবং তাদের মধ্যে বিয়ে হয়ে গেল, মনসা এবং বগার বগলার বিয়ে হয়ে গেল। এবং কলকাতায় এরা তো অবাক, তার দাদা অবাক, কোনো খবরও পাচ্ছে না, তখন তো মোবাইল টোবাইল ছিল না, খবর পাচ্ছে না, অ্যাটলিস্ট বলতো টেলিগ্রাম তো করবে। তখন তারা শুনতে, মানে কলকাতার যে বাকি প্লেয়ার গুলো ছিল, পজ করেন নিজেকে আমরা শুনবো একটু পরে, পজ করেন, হ্যাঁ, কলকাতার যে বাকি প্লেয়াররা ছিল তারাও ভয়ে পালাইছে, পালাইছে এই কারণে, পজ করেন একটু একটু বলি, আমি পালাইছে এই কারণে, তাদের আতঙ্ক এই কারণে যে বগার তো বিয়ে দিছেই, বগা গেছে গেছেই, এখন আমাদেরও না জোর করে বিয়ে দিয়ে দেয়, এই আতঙ্কে দলের যে বাকি কলকাতার যে বাকি প্লেয়াররা ছিল ওরা পালাইছে, পালায় ওরা বগার দাদা উত্তম কুমারের কাছে এসে বলতেছে দাদা একটা বিপদ ঘটে গেছে। কি বিপদ? বলে এরকম, আমরা তো জিতছিলাম ম্যাচটা, আমরা 12-1 গোলে আগায় ছিলাম, ম্যাচের আর 10 মিনিটের মধ্যে বাকি ছিল, এই সময় ম্যাচ ভন্ডুল করে দেওয়া হয়েছে, ম্যাচ আবারও হবে, কিন্তু সবচেয়ে বড় প্রবলেম যেটা হয়েছে, ওরা জোর করে সেই গ্রামের একটা মেয়ে তার সঙ্গে বগার বিয়ে দিয়েছে। এইটা শুনে উত্তম কুমার মহাক্ষিপ্ত, বলে এথিক্স বলে কি কিছু নাই, নিয়ম কানুন বলে কিছু নাই, এবং সে তো বলে ফুটবল মানে হচ্ছে নিয়ম রুলস, এই বি আমি মানি না, এই বি আমি কিছুতেই হতে দেব না, এই মেয়েকে আমি কিছুতেই বাসায় ঢুকতে দেব না, বগাকেও আমি কিছুতে বাসায় ঢুকতে দেব না। তো একটু পরে বগা তার বউ মনসাকে নিয়ে বাসায় নববধূ, ঘোমটা মাথায় মনসা বসে আছে লাজুক মুখে, কিন্তু মনসা তো লজ্জা পাওয়ার মতো
লাজুক মুখে আসলে না, তুমি যেভাবে বললা লাজুক মুখে,
ঘোমটা টানা অবস্থায় আছে,
ঘোমটা টানা অবস্থায় আছে, কিন্তু আঁচলটা আবার কোমরে বাঁধ, কোমরে গোজা আর কি,
মানে নর্মালি নতুন বউয়ের আঁচল কোমরে গোজা থাকে না, কিন্তু মনসার থাকে, কারণ মনসা একটু পরে মনসাকে ঝগড়া করতে হবে, মানে যেটা বলে কোমর বেঁধে ঝগড়া করা, এবং সে মাত্রই নতুন বউ, গ্রামের একটা মেয়ে, প্রথম কলকাতা শহরে এসেছে,
অপরিচিত একটা জায়গায়, অপরিচিত একটা বাসায়, অপরিচিত একটা পরিবেশ,
সবচেয়ে বড় টেনশনের ব্যাপার যেখানে তাকে ঘোষণা দেওয়া হয়েছে এই মেয়েকে আমি বাড়িতে ঢুকতে দেবো না, সেখানে মনসা কি করতেছে আমরা একটু শুনে আসি।
বগা কিন্তু প্রচুর আপত্তি করেছিল, আপনার কথা বৌদির কথা বলেছিল, কিন্তু উপায় কি বলুন, জনতার দাবি
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 আমি তখনই বলেছিলাম, তখনই আমি পই পই করে বলেছিলাম, ওগো বগার বিয়ে দাও, বিয়ে দাও না, উনি বিয়ে দেবেন না, এখন ছাড়া থামলো,
তুমি খাও দেখলে আমার সমস্ত ব্যাপারটা আস্তেরি হয়ে গেছে, ছোটবাবু ছোটবাবু কে হওয়া,
ছোটবাবু বহু নিয়ে
আমার মাথা কিনে নিয়ে এসেছে, যাও গেট বন্ধ করে দাও।
আচ্ছা আচ্ছা তোমার কি মাথাটা খারাপ হয়েছে নাকি, ঘরের বউ গেট বন্ধ করবে কি গো, আরে ওকে
তোমার এই বাড়িতে গায়ে পাওয়া বেটা, আর ওই শালা কোথায়, ওই শালা ভাবতেছ, হ্যাঁ সেখানে কোথায়, এই ভাটা দাঁড়িয়ে দেখছো কি,
তুমি
ওরম বিয়ে করতে, আমিও বিয়ে করতে রাজি হতাম,
আমি চললাম
বাবা যাচ্ছি বাবা, ওকে ফেরাও না,
কোনো ম্যাক্সিম করো না, রাস্তায় আমি ম্যাক্সিম করো না, আমি ওকে হাত থেকে তেজ্য পুত্র না, আমি তেজ্য ভাই করলাম,
ধরো তো পাঁচের মা কাজল লতাটা দেখি কত বড় ভাসুর, জাম্বুবানের মতন দাঁড়িয়ে কি দেখছো, জিনিসপত্র ভেতরে নিয়ে যাও, এবারে দিকে আসবে আসছো কেন, এদিকে বের হয়ে
মেয়ে একেবারে টপ মাস্তান, এবং এই মেয়েকে উত্তম কুমার কিছুতেই মেনে নেবেন না, অনেক কারণে মেনে নেবেন না, একটা তো হচ্ছে যেটা ওইভাবে কি কখনো বিয়ে হইতে পারে নাকি, খেলতে গেছে তার ছোট ভাই, সেখানে তার দল তাদের দল জিতছে, ট্রফি এক তো ট্রফি আনে নাই, নিয়ে আসছে বউ, আচ্ছা ঠিক আছে বউ নিয়ে আসলেও ঠিক আছে, আপনি যদি তার কথা হচ্ছে আপনি যদি আমার ভাইয়ের সঙ্গে আপনার ভাগ্নির বিয়ে দেবেনি আমাকে প্রস্তাব দেন, একটা প্রপার ওয়ে তো আছে, এইভাবে জোর জবরদস্তি করে তো বিয়ে হইতে পারে না, বিয়ে তো ছেলে খেলা না, এই বিয়ে তো অপমানের প্রতিশোধ না, উত্তম কুমার কিছুতেই এই বিয়ে মেনে নেবে না, কিন্তু অলরেডি মনসা তার মতো করে তেরে ফরে ঢুকে পড়েছে উত্তম কুমারের পরিবারে, কিন্তু মনসা উপলব্ধি করেছে যে গায়ের জোরে হয়তো একটা মানুষের ঘরে ঢুকে যাওয়া যায়, কিন্তু গায়ের জোরে একটা মানুষের মনে ঢোকা যায় না, একটা মানুষের মন জয় করা খুব কঠিন ব্যাপার, আবার খুব কঠিন ব্যাপারও না, খুব সহজ ব্যাপার। একটু যদি তার মনুষ্য তো ছোট থেকে প্রেম ভালোবাসা মমতা ছাড়া বড় হয়েছে, সে জানে যে একটু মানুষ বেশি কিছু চায় না, মানুষ চায় একটু মমতা একটু ভালোবাসা। মানুষা ঠিক মন জয় করার জন্য না, সে মেয়েটা ওরকমই, সে মেয়েটা মন জয় করার মতোই, বাইরে থেকে যতই তাকে মাস্তান টাইপের মনে হোক না কেন, তার ভিতরে সে কুসুম হৃদয় আছে। মানুষা তখন করে দেখে যে তার যে বৌদি, নতুন বৌদি হয়েছে, সে বৌদির গায়ে খুব ব্যথা। তখন মানুষা যেহেতু গ্রামের মেয়ে, মশে জানে যে হলুদ লবণ দিয়ে একটা আয়ুর্বেদিক
ওষুধ,
সরিষার তেল, আমি তো জানি না, আমি তো বগা, আমি তো বগলা, তুমি তো হচ্ছে মনসা, তুমি জানবা হলুদ আর সরিষার তেল
মানে তুমি তো একেবারে তরকারি রান্না করে,
আমি তাই ভাবছিলাম হলুদ লবণ হয়তো এইসব এসব দিয়ে বানাচ্ছে। হ্যাঁ, হলুদ আর কি সরিষার তেল, যাক আমাদের শ্রোতাদের জন্য কাজে লাগবে, যে হলুদ কথা ব্যথা পাইলে
করে সেটা দিয়ে একটা খুব সুন্দর মাসাজ বানানো যায়।
আমার খুব ব্যথা লিমি আজকে, আমি ওটার সময় তুমি যেরকমই পারো, আমি আজকে এবিসির সিঁড়িতে মানে ওটার সময় হঠাৎ করে পা মচকে গেছে দেখছো, এই জন্য আমি কথা বলতেছিলাম, কথাটা কত যন্ত্রণা,
ভাবি নিশ্চয়ই শুনতেছে, ভাবি করে দিবে।
না না, আমার আমার কোনো ব্যথা নাই, আমি আজকে লিপ দিয়ে উঠছি, একদম লিপ দিয়ে, আমি সিঁড়ি দিয়ে উঠি নেই আমি।
আচ্ছা মনসা, গলা ব্যথা হলে গলা টিপে দিতে পারি, এটা প্রবলেম নেই।
তুমি যদি গলা আমার টিপে দিতে চাও, এবং সে গলার টিপায় যদি আমার মৃত্যু হয়, তারপরও স্বেচ্ছা মৃত্যু জেনে শুনে বিষ পান করতে আমি রাজি। লিমি আমার গলায় প্রচন্ড ব্যথা, প্লিজ আজকে আমার গলাটা টিপে দাও, এখনই
দাও, সেটা শেষ হোক
প্লিজ। লিমি তোমার মধ্যে যে মনসা আছে,
সেই মনসা তোমার আমাকে ছাড়ছে না।
তোমার তোমার ভেতরে যে মনসা আছে, সেই মনসাকে আমি, তোমার মনসার দুইটা কিন্তু রূপ, মানুষের মধ্যে দুইটা চরিত্র, একটা হচ্ছে ভীষণ কঠোর, কিছুতেই ভাঙবে না, আর একটা খুবই কোমল। তুমি কঠোর কঠোর চরিত্রটা আমরা দেখতেই পাচ্ছি বারবার, মানুষের যে দ্বিতীয় চরিত্র সেই চরিত্র দেখা তো। যাই হোক, আমরা গল্প শেষ করতে হবে। মানুষের এরই মধ্যে তার বৌদির মন জিতে নিয়েছে, সে
বৌদিকে দাদার মনে সে সাহায্য করে, বৌদির ব্যথা হলে সে ব্যথার উপশম কিভাবে হবে সে চেষ্টা করে,
দাদারও মন জয় করার চেষ্টা করছে, সে রান্না করেছে, এবং দাদা তো বৌদি তো খুব একটা রান্না করতে পারে না, বৌদি শহরের মেয়ে, কিন্তু রান্না করলে সেই রান্না অতটা স্বাদ হয় না, সেই বাড়িতে রান্না করার জন্য বৃদ্ধাই আছেন। তো সেই দিন খেতে বসে হঠাৎ করে কালীপদ বাবু আবিষ্কার করেন স্বাদ তো খুব সুস্বাদু হয়েছে, বলে কি জানি থাকে এটার নাম, কাজের
কোন একটার মা,
কিসের মা, ধরা যাক রহিমার মা, ম্যাক্সিমাম কাজের বাংলা সিনেমায় ম্যাক্সিমাম কাজের ইয়ের নাম হয় রহিমার মা, বলে এই রহিমার মা তো খুব সুন্দর রেঁধেছে, রহিমার মার বেতন বাড়িয়ে দাও। তখন কালীপদ বাবুর বউ বলে, মিষ্টি হেসে বলে, যে না রহিমার মা না, রহিমার মাই বলে যে আমি তো বাবু রাঁধিনি, রেঁধেছে আমাদের নতুন বউ। তখন হঠাৎ করে উত্তম কুমার দাবি করে এই রান্না একদমই ভালো হয়নি, রান্না খুবই বাজে হয়েছে, খাবার সে খাবে না।
তোমার মতো তারিকের গানের লাইন ভালো না, খুব বাজে হয়েছে।
এবং আচ্ছা
যাই হোক,
এত নাম থাকতে তুমি, আমি আমি সব বয়কট করলাম, আমি বাকি শোটার লিমি করবো, আমি 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 খাবার একদমই ভালো হয় নাই, সে খাবার ছেড়ে উঠে যাবে, মনসা কি সেটা মেনে নেওয়ার পাত্রী? মনসা আবার কোমরে আচল গুজে বলতেছে, ইয়ার কি পাইছে,
ধমক দিয়ে ইয়ার কি পাইছে,
কষ্ট করে আমি রাত্রি আপনি না খেয়ে উঠে যান, খান বলছি খান। উত্তম কুমার আতঙ্কিত অবস্থা, এই প্রথম দেখা গেল যে উত্তম কুমারের ডাট বাটে বাড়ির সবাই কাঁপে, সেই উত্তম কুমার কাঁপছে, এবং উত্তম কুমার বুঝছে যে এই মেয়ে থাকলে সে যেসব বাড়ি যেসব আইন কানুন দিয়ে বাড়িটা চালায়
সেটা হবে না,
সেটা হবে না, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাসেপ্ট এই মেয়েকে বাড়ি থেকে তাড়াতে হবে। এবং সে লয়ারকে মোটামুটি রেডি করেছে, লয়ার বলেছে এটা বিয়েই হয় নাই, জাস্ট যেটা করতে হবে একজন সাক্ষী লাগবে, যে সাক্ষী স্বীকার করবে যে জোর করে বিয়ে দেওয়া, এবং এই দুইজনের মধ্যে যে কোনো একজন যদি বলে যে আমার হ্যাঁ জোর করে সিগনেচার করে যে হ্যাঁ জোর করে বিয়ে দেওয়া হয়েছে, বিয়েটা ঠিক
তাহলে ডিভোর্স হয়ে যাবে।
সাক্ষী খুব দ্রুত জোগাড় করা সম্ভব হয়েছে, কারণ সেই যে পুরুত মশাই তোতলা যার জমি বন্ধক রাখা আছে এবং অলরেডি মামলা ঠুকে দেওয়া হয়েছে, সে তো অসহায় এবং সেই তো বিয়েটা পড়িয়েছে,
এবং খোঁজখবর নিয়ে তাকেই নিয়ে আসা হয়েছে, উত্তম কুমার তাকেই নিয়ে এসেছে, এবং তারপরে তাকে বলেছে যে তুমি শুধু সাক্ষী দাও, আমি তোমার সবকিছু শোধ করে দেব, তোমার যা আছে যা দরকার সবকিছু।
এক কথাতেই পুরুত রাজি, তার টাকার দরকার, সে রাজি হয়েছে যে এটা বিয়ে জোর করে দেওয়া হয়েছে। মজার ব্যাপার হলো, যার অনায়াসে সই করার কথা যে এই বিয়ের প্রধান ভিকটিম বগা, সে কিছুতেই সই করবে না, কিছুতেই সে সই করবে না, মানে উত্তম কুমার ভাবতেও পারেনি তার ভাই মানে কালীপদ বাবু ভাই হ্যাঁ অমান্য করবে, একে তো দাদা বলছে দাদার কথা সে সবসময় দাদা যা বলছে তাই, আরেকটা হচ্ছে তাকে তো জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। উত্তম কুমার তখনও বোঝেনি যে তারা দুজন বগা প্রেমে পড়ে গেছে,
মনসার প্রেমে,
এবং শুধু তাই না সে বগা মনসাকে চুপ করে ডেকে বলে, বগা তো তখন বাড়িতে ঢোকে না, সে আরেকটা বাড়িতে গিয়ে আশ্রয় নিয়ে আছে, এসে বলে দাদা দেখো তোমাকে একটা কাগজ ধরিয়ে দেবে, ওই কাগজ কিন্তু ডিভোর্স পেপার, তুমি এটাতে সই করো না। তখন বলে যে সই করলে কি হবে।
আর একটা কথা বলা যায়, বগা মনসার প্রেমে এতই পাগল ছিল যে বগা বাসায় ঢুকতে পারে না বলে মনসার জন্য একটা শাড়ি কেনে এবং সেই শাড়িটা নিজে পরে সেই বাসায় ঢোকে এবং মনসার সাথে সেটাই তাদের বিয়ের পরের প্রথম কথা একসাথে।
তো যেহেতু কোনো অবস্থাতেই ডিভোর্সটা হচ্ছে না, এতে উত্তম কুমার ক্ষিপ্ত হয়ে, এবং উত্তম কুমারের স্ত্রী কালীপদ বাবুর স্ত্রী যেহেতু মনসার পক্ষে কথা বলছে, উত্তম কুমার ক্ষেপে গিয়ে বলে দরকার হলে আমি তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো, তুমি ওই মেয়ের পক্ষে কথা বলছো যেই মেয়ে আমাদের আজকে সংসারের এত অশান্তির কারণ, যেই মেয়ের কারণে আজকে
আমাদের ভিতরে ঝগড়া,
আমাদের ভিতরে ঝগড়া হচ্ছে, যার কারণে বগা আজকে বাড়ি ছাড়া, যার কারণে আমি শিল্ড পাইলাম না, তুমি সেই মেয়ের পক্ষে নিচ্ছ, কোন নিয়ে সাহসে নিচ্ছ। মনসা যখন আবিষ্কার করলো যে তার কারণে তার বৌদির সংসারে অশান্তি,
এত ঝামেলা,
এত ঝামেলা, তখন মনসা নিজেই এগিয়ে এসে বলে কোথায় সই করতে হবে বলে,
এবং সেই কথাটাও কিন্তু সে কোমল ভাবে বলেনি, সেখানে ও সে
তার মতো করে, তার মতো করে
সে খুব
কোথায় সই করতে হবে বলেন
দিয়ে বলেছে,
কোথায় সই করতে হবে বলেন, আমি সই করে দিচ্ছি, আর আপনার তো বৌমা চাই না, আপনার তো শিল্ড চাই, আমি ওই গায়ের মেয়ে, হাড়ভাঙা গায়ের মেয়ে, হাড়ভাঙা গায়ে আমি যা চাইছি তাই হয়েছে, আমি কথা দিচ্ছি আপনি শিল্ড পাবেন, যেহেতু ম্যাচটা আরেকবার হবে, রিপ্লে ম্যাচ হবে, আমি কথা দিচ্ছি আপনি শিল্ড পাবেন বলে
সিগনেচার করে দেয়
মনসা, সেই ডিভোর্স পেপারে সই করে দেয়। এবং মনসা ফিরে যায় তার গ্রামে, সেই গ্রামে যে গ্রামে সে প্রচুর দস্যিপনা করেছে, সেই গ্রামে যে তার গ্রামে তার দুষ্টামির অত্যাচারে গ্রামের মানুষ অতিষ্ঠ, সেই গ্রামে মনসা ফিরে যায় এবং গ্রামের মানুষ আবিষ্কার করে এ এক অন্য মনসা, এই মনসা হাসে না, এই মনসা দুষ্টামি করে না, এই মনসা সারাক্ষণ চুপচাপ থাকে,
নীরব হয়ে যায় মনসা।
মনসা পুরুত ঠাকুরকে খুঁজে বের করে, তোতলা ভট্টাচার্য, তোতলা ভট্টাচার্যকে এবার আর রেফারি বানাবে না, এটা মোটামুটি নিশ্চিত, কারণ তোতলা ভট্টাচার্য যে সার্ভিসটা দেওয়ার কথা সেই সার্ভিস দেয়নি। আরেকটা ব্যাপার, হাড়ভাঙা গ্রামের সেই জমিদার গোবরবাবু ঠিক করেছে যে কলকাতা থেকে ছয়টা ভালো প্লেয়ার নিয়ে আসতেছে, ফার্স্ট ডিভিশনে খেলে, টপ লেভেলের প্লেয়ার, যারা হয়তো ন্যাশনাল, ভারতের ন্যাশনাল টিমে খেলার যোগ্যতা রাখে,
মানে এবার আর একটা গোলের চান্সও দিবে না,
চান্স তো দিবেই না, ওরা অলমোস্ট ইন্ডিয়ার যে ন্যাশনাল টিম ধরো তার ছয়টা প্লেয়ারকে তারা নিয়ে আসছে সেই গ্রামে। এই খবর যখন মনসা শুনতে পায় এবং মনসা কথা দিয়ে এসেছে যে শিল্ড হরিপদ কালীপদ বাবু পাবেন, তখন মনসা চিন্তায় পড়ে যায়, চিন্তায় পড়ে গিয়ে সে পুরুতের কাছে যায়, গিয়ে বলে ভট্টাচার্য মশাই, পুরুত ঠাকুর, আমার কারণে তো আপনি ঋণ থেকে মুক্ত হয়েছেন, আমার কারণে আপনি এত সুখের সংসার করছেন, এবার আমাকে একটু উদ্ধার করেন। তো পুরুত ঠাকুর বলে আমি তো এবার রেফারি থাকবো না, রেফারি থাকবে অন্য কেউ। তখন বলে না আপনাকে ওইভাবে না, অন্যভাবে আমাকে উপকার করতে হবে। কিভাবে উপকার, একটু পরে আমরা দেখি যে কলকাতার সেই ছয়জন প্লেয়ার চলে আসছে হাড়ভাঙা গ্রামে, গ্রামে জাস্ট ঢুকবে, গ্রামের মুখে তারা ছোট্ট একটা গাড়িতে করে আসছে, কারে করে আসছে, হঠাৎ করে তারা দেখে যে একটা লাশ আসছে। তখন কলকাতার ওই প্লেয়ারটা জিজ্ঞেস বের করেছে, ভাই হাড়ভাঙা গ্রামটা কোন দিকে, বলে আমরা হাড়ভাঙা গ্রাম থেকে আসছি, শ্মশানের দিকে যাচ্ছি, এটা আমাদেরই গ্রামের একজনের লাশ। এই বলতে না বলতে যেই লাশটা চলে যায় আরো একটা লাশ চলে আসছে, কাঁধে করে সবাই নিয়ে যাচ্ছে, বল হরি হরি বল করতে করতে লাশ নিয়ে যাচ্ছে, করতে করতে আরো একটা লাশ, আরো একটা লাশ, আরো একটা লাশ, এখন চার পাঁচটা লাশ দেখছে। এখন কলকাতার ওরা তো অবাক যে একের পর একটা লাশ হাড়ভাঙা গ্রাম থেকে কোথায় থেকে যাচ্ছে। তখন একটা মেয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছে, তার স্বামী মারা গেছে, সে বলছে ও গো তুমি আমাকে ছেড়ে চলে গেলা, কেন চলে গেল, খুব কম বয়স, অল্প বয়স, বোঝাই যায় স্বামীরও বয়স খুব বেশি হওয়ার কথা না। তখন কলকাতা সেই ছয় প্লেয়ারের এক প্লেয়ার জিজ্ঞেস করে যে আপনারা, আমরা তো এখানে হাড়ভাঙা গ্রামে খেলতে আসছি, হাড়ভাঙা গ্রাম আমাদেরকে হায়ার করে নিয়ে আসছে, কিন্তু এখানে দেখছি একের পর এক লাশ বেরোচ্ছে, ঘটনাটা কি? তখন বলেন, তখন ওরা বলে যে তোমরা এর চেয়ে নরকে যাও, এর চেয়ে নরকে যাও, কারণ এইখানে আমাদের গ্রামে কলেরার প্রকোপ দেখা দিচ্ছে, একের পর এক লোক মারা যাচ্ছে, ওই গ্রামে ঢোকা মানে তোমাদেরও কলেরা হবে, তোমরাও মারা যাবা। এই কথা শোনার পর কলকাতার সেই ছয়জন ফার্স্ট ডিভিশনের প্লেয়ার যারা ন্যাশনাল টিমেও খেলে, তারা আতঙ্কিত হয়ে ভয়ে ভাগছে,
উল্টা দিকে দৌড়।
এবং একটু পরে আবিষ্কার করা যায় এই যে কলেরার একের পর এক লাশ গ্রাম থেকে বেরোচ্ছে, হাড়ভাঙ্গা গ্রামে কলেরার প্রকোপ দেখা দিয়েছে মহামারী। এটা আসলে মনসার সাজানো একটা নাটক। মনসা কখনোই চায় নাই যে কলকাতা সেই ছয়জন প্লেয়ার হাড়ভাঙ্গা টিমের হয়ে খেলুক, তাহলে হাড়ভাঙ্গা টিম অনেক শক্তিশালী হবে। সে যে কালীপদ বাবুকে কথা দিয়ে এসেছে যে এইবার শিল্ড আপনি পাবেন, আমি কথা দিয়ে আসতেছি, সেই শিল্ড কালীপদ বাবু পাবেন না। শুধু তাই করেনি মনসা, শুধু মনসা তাই করেনি, মনসা তার প্রাক্তন স্বামী যাকে সে একটু আগেই ডিভোর্স দিয়ে এসেছে তাকে সে রিকোয়েস্ট করেছে, তোমার প্রতি আমার একটাই অনুরোধ, তুমি প্লিজ এবার ছয়টা গোল দিও না, বারোটা গোল দিও না, এবার জাস্ট একটা গোল দিও।
বিশেষ করে মনসা আমি তোমার জন্য খেলতে এসেছি।
না, শিল নিতে
না, ওটা দাদার খেয়াল। তুমি যদি বলো আমি একটা গোল করবো না।
গোল দেবে, আমি তোমার দাদাকে কথা দিয়েছি তোমরা শিল পাবে
মনসা।
কিন্তু আমাদের টিমকে এক গোলের বেশি হারিয়ে না দহাই তোমরা
মনসা। সত্যি করে বলো তো, তুমি আমাকে ভালোবাসো কিনা, আমাকে চাও কিনা?
ও কথা বলবেন
মনসা।
এবং এবার ইয়ে কথা রেখেছে, বগা কথা রেখেছে, বগা মাত্র একটা গোলেই দিয়েছিল এবং সেই এক শূন্য গোলেই কলকাতা সর্ববঙ্গলা টিম এবার জিতেছে। এবার কিন্তু উত্তম কুমার সঙ্গে এসেছে, আগের বার যেহেতু এত হাঙ্গামা হয়েছে, এত নাটক হয়েছে, সে এবার সঙ্গে এসেছে। আসার সময় দোনালা বন্ধুকে সঙ্গে নিয়ে এসেছে তার, যেহেতু গতবারের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না, এবং সে খুব খুশি তার দল জিতেছে এক শূন্য গোলে, সে শিল্ড জিতেছে, খুবই খুশি। তারা মিছিল করছে, হিপ হিপ হুররে, থ্রি চিয়ার ফর সর্বমঙ্গলা টিম, হিপ হিপ হুররে, থ্রি চিয়ার্স ফর কালীপদ বাবু, হিপ হিপ হুররে। গোবর বাবু গোবর চৌধুরী, ন্যাংটেশ্বর টুর্নামেন্টের সভাপতি, শিল্ডের সভাপতি এবং এলাকার চেয়ারম্যান, মনসার মামা, সে পুরো ব্যাপারটা জেনে গেছে যে এক শূন্য গোলে যে ম্যাচটা হেরেছে সেই ম্যাচ হারার অন্যতম প্রধান কারণ হচ্ছে মনসা। মনসা কলকাতার সেই ছয়টা প্লেয়ারকে মিথ্যা ভয় দেখিয়ে, কলেরার ভয় দেখিয়ে ভাগিয়ে দিয়েছে। এবং এই যে পরাজয়ের যন্ত্রণাদাত্ত আছে, এই যে লজ্জার যন্ত্রণাদাত্ত আছে, যে যন্ত্রণা থেকে বাঁচার জন্য সে এর আগে ম্যাচই ভণ্ডল করে দিয়েছিল, এবার সে খেপে গিয়ে মনসাকে বেদম মার
নির্যাতন চালানো মনসার।
এবং এই প্রথম মনসা কোন প্রতিবাদ না করে নীরবে সেই মার সহ্য করছে। মজার ব্যাপার হচ্ছে উত্তম কুমার তার শিল্ড দরকার, সে শিল্ড জিতে গেছে, কালীপদ বাবু শিল্ড নিয়ে বাড়ি ফিরবেন, বাড়ি ফেরার আগে গাড়িতে উঠবেন, ঠিক সেই মুহূর্তে তিনি হাজির হয়েছেন মনসাদের বাড়িতে, যেখানে মনসার উপর চলছে নির্মম অত্যাচার
নির্যাতন।
সেই সময় ঢুকে পড়েছেন দরজা ভেঙে কালীপদ বাবু, তার হাতে একটা বড় শিল্ড।
আপনি কে মশাই? আপনি কোন অধিকারে আমার ভাগ রেখেছেন?
আপনি কোন অধিকারে ওকে মারছেন?
ও আমার ভাগ্নি।
ভাগ্নি?
হ্যাঁ।
না
না না মানে?
না মানে ও আমার কুলবধূ।
কুলবধূ?
হ্যাঁ। ও এখনো কিছু কুলকু আছেন না আমার পরিচয়টা। আমি আপনার ভাগ্নি জামায় দাদা কাজী করছি দত্ত, বুঝতে পেরেছেন? আর দেখুন মানে আমার ভাইয়েরই এক জোড়া পা যখন আছে তখন আপনি চোদ্দ আনা শিল আমি প্রচুর পাবো, কিন্তু এরকম বৌমাটি পাবো না।
আপনি তো ওকে তাড়িয়ে দিয়েছিলেন।
এই তো আপনার জন্য মশাই, আপনার ওই চিঠিটাই তো আমার মাথা খারাপ করে দিয়েছিল। তখন ওরা বুঝতে পারেনি যে মেয়েটা এত ভালো, কিন্তু এখন বুঝতে পারছি যে ও শুধু আমাদের ভালোবাসে না, আমি আমি তো এইরকম বৌমাই চেয়েছিলাম। আয় আয় তোমার আয়। কেন? তোর বাড়িতে।
আমি আর কি করে বাড়ি যাবো দিদি?
ও বাড়ি কেন বলছিস রে? ও তো নিজের বাড়ি নয়। বল আমি তোর দিদি নয়। বল আমি যে কাগজে সই করে দিয়ে এসছি।
আহা, মনের কাগজে কি সই করেছিলি? সই যা করেছিলে সে তো আইনের কাগজে, আর সে আমি জোর করেছিলাম বলি না। না না না, ও কাগজ আমি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দেবো। চ তুই জানিস না, তুই চলে আসার পরে বাড়িটা বড় ফাঁকা ফাঁকা লাগছে। চা দিয়ে দেয় না,
এটা কি হাতার মতো দিয়ে দেবে? হ্যাঁ, কেমন খুশি হয়েছেন তো? হ্যাঁ, মন ভরেছে দেবা? চলো চলো।
বলিনি
দেবে না?
সেটাই, শিল্ড জেতা শিল্ড উত্তম কুমার ফিরিয়ে দিয়েছে, এবং উত্তম কুমার সেই কথা বলেছে, শিল্ড জেতাটা বড় কথা নয়, মানুষের মন জেতাটাই বড় কথা, ভালোবাসা জেতাটাই বড় কথা। আজকের আমরা গল্পটা এখানেই শেষ করে দিচ্ছি, আরো একটু গল্পটা আছে, তোমরা বাকিটা সিনেমা দেখে অবশ্যই দেখে নিও। শুধু এতটুকুই যাওয়ার আগে শেষ কথা বলে যাই, বলে যেতে চাই, সত্যিকার অর্থেই বস্তুগত যেসব শিল্ড, যেসব মেডেল, যেসব পদক, যেসব ট্রফি, যেসব পুরস্কার আমরা জিতি, সেই জেতাটাই বড় কথা না, মানুষের মন জেতাটাই বড় কথা। আমরা তোমাদের মনে জিততে চাই, আমরা বড় কোনো পদক, বড় কোনো অর্জন, বাংলাদেশের এক নম্বর দুই নম্বর আর্যে হওয়ার কোনো স্বপ্ন আমাদের নাই, আমাদের একটাই স্বপ্ন, আমাদের একটাই মেডেল, আমাদের একটাই পদক, যেটা আমরা আমাদের বসার ঘরে হয়তো সাজিয়ে রাখতে পারবো না, আমাদের মনের ঘরে আমরা সাজিয়ে রাখতে পারবো, সেটাই হচ্ছে তোমাদের ভালোবাসা। এবং তোমাদেরও আমরা চাইব, তোমাদের জীবনের লক্ষ্য যেন সেটাই হয়, তোমাদের তোমরা যেন সেই মেডেলটা যেত, যে মেডেলে বড় করে লেখা থাকবে মানুষের ভালোবাসা। শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো, আজকে বিদায় নিচ্ছি আমি রাজীব হাসান,
আমি লিমি, সবাইকে শুভরাত্রি,
টাটা বাই বাই,
টাটা বাই বাই।